ফুর্তি ঘড়িতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে আজকে রয়েছে মাসুম এবং আমি রাসেল, আপনাদের সঙ্গে রয়েছি। সেই সাথে আমাদের আরও যে সমস্ত গেস্টরা আছেন, যারা আপনাদের যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন, তারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন এবং আশা করছি যে আজকের এই ভূত এফএমটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করছি যে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো আছেন, আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক সেই কামনাই করি। এবং এই রমজান মাসে আমাদের বিভিন্ন মানে ঘটনা তো বলতে তো অনেকেই এখানে আসেন, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যারা আসছেন তারা অনেক কষ্ট করে আসছেন, কারণ এই শো শেষ হবার পরে তাদেরকে বাসায় গিয়ে আবার সেহেরিতে অ্যাটেন্ড করতে হয়। তারপরে আমি বলবো যে আপনারা অবশ্যই যারা যারা আসতে চান তারা অবশ্যই এই জন্য আবার পিছপা হবেন না। আমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে আপনারা SMS পাঠাতে পারেন এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল করে ইমেলের মাধ্যমে বিভিন্ন ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio50.fm, হুইচ ইজ bhutfm@radio50.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান এবং অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ঘটনাটি লিখে না পাঠিয়ে সরাসরি আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে আপনার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে ডেফিনেটলি আপনার সেই ফাইলটি আমরা প্লে করব এবং শেয়ার করব আমাদের সমস্ত লিসনারদের সাথে। যারা এই রমজান মাসেও ইফতারির পরে হয়তো হালকা খাওয়া দাওয়া করে এই সময় ঘুমানোর কথা কিন্তু আমাদের শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সহযোগিতার কারণে। আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন বলেই আমরা এগিয়ে চলেছি এবং আশা করছি ভবিষ্যতেও ঠিক একইভাবে আপনাদের সহযোগিতা আমরা পাব। শুরুতে জানিয়ে দিই আজকের এই চমৎকার এপিসোডটা যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে কীভাবে শুনবেন, সেই জন্য আপনাকে AM রেডিওর সাহায্য নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে Channel 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশান আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলেই কিন্তু আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যদি ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান শুনে নিন টিউনটি। আপনার কলার টিউন বা মাইন টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে এই কোড নাম্বারটি মনে রাখতে পারেন, দ্য কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক বেশি এনজয় করবেন পুরোটা সময় জুড়ে। আমি শুরুতেই একটা ঘটনা দিয়ে শুরু করব, আমি শুরুতে যেভাবে করি আর কি, অনেকেই স্টুডিওতে এসে উপস্থিত হন, অনেকেই আবার সেটা পারেন না নানা ধরনের ঝামেলার কারণে এবং যারা পারেন না তাদের জন্য এই ব্যবস্থা এবং আমি তাদের ঘটনাটা পড়ে শোনাই। সেরকম একটি ঘটনা দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম। যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার ধারণা ভালোই আছেন। আমি আজ আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য মেইলটি করেছি। ঘটনাটি 2003 বা 2004 এরকম সময়ের। আমরা গাজীপুরের টঙ্গীতে থাকি। বাসা পাল্টানোর জন্য আমার ফ্যামিলি একটি বাসা ঠিক করে কিন্তু ওই বাসায় আমি উঠতে নারাজ ছিলাম। আমি পরিবারে সবার ছোট বলে আমার কথা কেউ আমলেই নেয়নি। আমার নারাজের পরেও শেষ পর্যন্ত ওই বাসাতেই আমার পরিবার শিফট করে। আমার বিপরীত মুখিতার অন্যতম কারণ ছিল অনেকটা এরকম যে আমাদের প্রায় 6-7 মাস আগে এক ব্যবসায়ী ও তার দুই স্ত্রী ও তা মিলে তারা তাদের তৃতীয় স্ত্রীকে নৃশংসভাবে খুন করে। এরপর পুলিশের ভয়ে তারা লাশটিকে বেডরুমে বিছানার নিচে লুকিয়ে রাখে। লাশটি থেকে যাতে দুর্গন্ধ না বের হয় এজন্য তারা প্রতিদিন ওই ঘরে উঁচু মানে কড়া কিছু পারফিউম এবং আগরবাতি ব্যবহার করত। দীর্ঘ 1-1.5 মাস পর তারা পুলিশের কাছে লাশ সহ ধরা পড়ে এবং তাদের শাস্তির বিধানের আওতায় নিয়ে আসা হয়। আমরা এর বিস্তারিত ওই বিবরণ ওই বাসায় ওঠার পর জানতে পারি। বাড়িটি তখন ছিল চারতলা, তিনতলার পূর্ব পাশের ফ্ল্যাটটি ছিল ওটা। আমরা যখন ফ্ল্যাটে উঠি তখনই খেয়াল করি যে এই ফ্ল্যাটে অন্য যে কোনো ফ্ল্যাটের তুলনায় অনেক বেশি বাতাস আসে। এমনকি ভ্যাপসা গরমের সময় যখন বাইরে একটুও বাতাস নেই তখনও ঘরে ঠান্ডা বাতাস আসতে থাকে। এতে সবাই একরকম খুশি হয়ে যাই। যাই হোক, প্রথম চার মাস কোনো সমস্যা হয়নি। আমি ধরে নিয়েছিলাম এসব ভূত আত্মা আসলে বইয়ের পাতা পর্যন্তই সীমাবদ্ধ। প্রথম যখন ঘটনাটা ঘটে তখন ছিল শীতকাল। আমার মা বাবা ও আমার বোনেরা মিরপুরে আমার মামার বাসায় যায়। বাসায় থাকি আমি আমার বড় ভাই ও আমার দুলা ভাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার সময় যথারীতি আমি বড় ভাই আমাকে ভয় দেখান এবং আমি কান্নাকাটি করি। যাই হোক, আমরা ঘুমোতে যাই। মাঝ রাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করি যে বিছানার নিচ থেকে জোরে জোরে হাড় কামড়ানো। আমার দুলা ভাই ঘুম থেকে উঠে যায়, ও বিছানার নিচে চেক করে কিন্তু কিছুই পায় না। এর কয়েকদিন পর একই রুমে আমরা আমার দুই বোন ঘুমাচ্ছিল। আমার ছোট আপুর ঘুম আসছিল না, তাই তিনি ঘুমানোর চেষ্টায় চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ তিনি শুনতে পান তার কানের কাছে বারান্দার দরজার সামনে থেকে কোনো একটি বজ্র গলায় তার নাম ধরে কেউ একজন ডাকছে। আমার বোনের মতে ওই কণ্ঠটা ছিল খুব ভয়ঙ্কর এবং মোটা এবং কোনো মহিলার গলা। এটা শোনার পর সে আমার মেজো আপুকে কৌশলে শব্দ ছাড়াই জাগায় এবং পরে দুজন একসাথে সে শব্দ শুনতে পায়। পরদিন সকালে সেই ঘটনা শেয়ার করার সময় আমার মা বলে সে গত রাতে রান্নাঘরে একজনকে রান্না করতে দেখছে, কিন্তু মা রান্নাঘরে যাওয়ার পর সেখানে কাউকেই পায়নি। এই গেল দুটো ঘটনা। আমি ও আমার ভাই ওই একই রুমে ঘুমাতাম যেখানে এক মাসেরও বেশি সময় লাশটা ছিল। এক রাতে আমি গভীর ঘুমে ছিলাম, হঠাৎ একটা বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি একটা হাত আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে জোরে টান দিয়ে চলে গেল। শুধু একটা হাত দেখি আমি। আমার ছোট আপুকে একবার কয়েকটা চিমটি দিয়েছিল ঘুমের মধ্যে, যার দাগ তার হাতে এখনো দেখা যায়। আরেক রাতের কথা, বাসায় ছিলাম শুধু আমি আর আমার বড় ভাই। গভীর রাতে কে যেন রান্নাঘর থেকে সব বাসন ডাইনিং রুমে ছুঁড়ে মারছিল। আমরা দুজনে এই ঘুম থেকে উঠে গেলাম, ভাবলাম ডাকাত নাকি। তাড়াতাড়ি বাতি জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে দেখি সবকিছু ঠিক জায়গাতেই আছে। তাহলে যে হাঙ্গামায় আমাদের ঘুম ভাঙল সেটা কার কাজ? ঠিক তার পরের রাতেই, তখন রাত 11টার মতো হবে, আমার ভাই পড়ছিল, আমি টিভি দেখছিলাম, হঠাৎ আমরা দুজনেই কান্নার আওয়াজ শুনি। এটা ছিল কোনো মহিলার গলা। অচিরেই বুঝতে পারি আওয়াজটি আর কোথাও না, বরং আমাদের শোবার রুম থেকে আসছে। প্রচণ্ড ভয়ে আমরা কিছুক্ষণের জন্য বাসা থেকে বের হয়ে যাই এবং ওই রাতে আর ঘুমাই না। মাঝে মধ্যে আমার মা জিজ্ঞেস করত আমরা রাতে রুমের মধ্যে হাঁটাহাঁটি করেছি না। আমি অবাক হয়ে বলি আমরা তো হাঁটাহাঁটি, আমরা তো ঘুমিয়েছিলাম। পরে জানতে পারি আমার মা আমাদের ঘরে কাউকে পায়চারি করতে দেখত। সেটা আমাদের ঘরের কোণ থেকে শুরু করে ডাইনিং রুমের মাঝ পর্যন্ত আসতো এবং আবার ঘুরে চলে যেত। মাঝে মধ্যেই এরকম দেখতো মা। আমার ভাই একবার ওই রুম সংলগ্ন টয়লেটে অনেক রক্ত দেখেছিল। একদিন রোজার সময় সেহেরি করতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় দেখি আমার রুমের কোণে ফ্রিজের ওপর সাদা আভার মতো, ওটা মানুষের আকার ছিল, বসেছিল। আমি ওই সময়ে অনেক ভয় পাই এবং কান্না করি। এত গেল মাত্র কয়েকটা, আলমারির তালাবন্ধ দরজা খুলে যাওয়া, গরম পানি কয়েক সেকেন্ডের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া, প্যান্টের পকেট থেকে চাবি হারিয়ে গিয়ে দু মাস পকেটে চাবি খুঁজে পাওয়ার মতো শত শত ঘটনা দীর্ঘ আট মাস যাবৎ আমি ও আমার পরিবার প্রত্যক্ষ করেছি। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটত। বাইরে থেকে অনেকে বলতো আপনাদের বারান্দায় গভীর রাতে সবুজ আলো হাতে নিয়ে কে যেন পায়চারি করে। এর উত্তর আমি আজও খুঁজে বেড়াচ্ছি। সেই বাসায় 50 মিটার পশ্চিমে আমাদের বাসা করে। আমাদের ছাদ থেকে সে বাসা দেখা যায়। প্রায় সময়ই আমি সেই বাসার সামনে দিয়ে চলাচল করি। আজও ওই বাড়ির সামনে গেলে গায়ের পশমগুলো শিউরে ওঠে। সেই বাড়িটা এখনো হন্টেড। 4 মাসের বেশি সময় কোনো ভাড়াটিয়াই থাকে না সেই বাড়িতে। একমাত্র আমরাই হলাম ব্যতিক্রম। ধন্যবাদ রাসেল ভাই, ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। আমি বর্তমানে ঢাকার বাইরে থাকায় স্টুডিওতে আসতে পারলাম না। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এবং কোন ঘটনা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই SMS করছেন, এবং সেই SMSগুলো নিয়ে একটু পরেই আমরা ফিরে আসবো। আজকে কিছু নাম না পড়লেই না, নাজমুল আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাবিল, এবং তিনি বলছেন যে আমার SMSটি হয়তো পড়বেন না, আমি ভূত FM রেগুলার শুনি এবং তার একটুও ভয় লাগে না, এই জন্য হয়তো ভেবেছেন যে SMSটা পড়বো না। আমি SMSটা পড়ে ফেললাম। ভয় লাগে কি না লাগে এটা টোটালি আপনার ব্যাপার। ভয় লাগলে আমাদের সার্থকতা, ভয় না লাগলে আমাদের ব্যর্থতা, সেটা আমরা মেনে নিচ্ছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন। আমাদের তন্নি ফকিরহাট থেকে SMS করেছেন, তিনি আজকে খুবই অসুস্থ। আমাদেরকে SMS করেছেন পিয়াল, এবং তিনি একটা প্রশ্ন করেছেন যে আমি কি ভূত FM শুনে ঘুমাবো নাকি সেহরি খেয়ে ঘুমাবো। না, সেহরি খেয়ে ঘুমানোটাই মনে হয় বেটার ঘুম, মানে ভূত FM শেষ করে ঘুমানো। আচ্ছা, মাঝখানে আপনি অ্যালার্ম দিতে পারেন, সেরকম কিছু করতেই পারেন। নোমান সিলেট থেকে আমাদের SMS করেছেন। ড্রিম মেকার দোলন আমাদের পটুয়াখালী থেকে SMS করেছেন আমাদেরকে বায়জিদ বগুড়া থেকে। এছাড়াও আমাদের তিনি বলছেন যে আজকের ঘটনা শুনে তার ভয় লাগছে। আর মাসুম ভাইকে বলেছেন, মাসুম ভাই ইউ আর দ্য বেস্ট। আমাকে সাকিব সিদ্ধেশ্বরী থেকে SMS করেছেন, এবং প্রথম ঘটনাটি তার ভালো লেগেছে। আমাদেরকে তাফারি SMS করেছেন আমাদের আনাস জিম সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছ থেকে শুনে নেব তার ঘটনাটি। শুরুতে জানতে চাইবো আমাদের প্রথম অতিথির নাম, কোথা থেকে এসেছেন, তারপরে সরাসরি চলে যাব তার ঘটনায়। আচ্ছা, আমি শুরুতেই আপনি একটু প্লিজ আপনার নামটা বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন এটা বলে আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ।
মোহাম্মদ জুবায়ের হোসেন, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি MIST-তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, Level 1 স্টুডেন্ট। তো যাই হোক, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমি আমার অ্যারোফ্রেন্ড থেকে ডেডিকেট করতে চাই। তো আমার যে ঘটনাটা, এটা 1991 কি 1992 ঘটনা, তখন আমার জন্মের কিছু আগে। তো যাই হোক রাসেল ভাই, এবং এই ঘটনাটা আমার গ্রামের একটা ঘটনা, গোপালগঞ্জের একটা গ্রাম। তো আমার একটা চাচা, ওনার নিজের একটা ট্রলার ছিল। তো উনি ওই ট্রলারটা যাত্রী নিয়ে ওনার কাজে ব্যবহার করতেন আর কি। তো আমাদের গ্রামে যে নদীটা ছিল, ওই নদীটা এখন অনেক সরু হয়ে গিয়েছে। এখন হয়তো ওখানে আর আগের মতো ট্রলার বা লঞ্চ চলে না, বাট ওই সময়ে নদীটা অনেক প্রশস্ত ছিল, এবং ওখানে ছোট ছোট যাত্রীবাহী লঞ্চগুলো চলতো এবং ট্রলার চলতো। তো একদিন রাতে আমার ওই চাচা, উনি যাত্রী নিয়ে ফিরছিলেন রাতের বেলা, এবং যাত্রী হিসেবে ওনার ট্রলারে ছিল বরযাত্রী। তো যাই হোক, ফেরার পথে একটা লঞ্চের সাথে, বাতি না থাকার কারণেই হোক বা যান্ত্রিক সমস্যার কারণেই হোক, একটা লঞ্চের সাথে ওনার ট্রলারের ধাক্কা লাগে, এবং ধাক্কাটা অনেক বেশি জোরে ছিল না, লঞ্চটা বা ট্রলারটা কোনোটাই ডুবে যায়নি। কিন্তু আমার ওই চাচা, উনি ব্রেকে ছিলেন, সো উনি বাড়ি খেয়ে পড়ে যান পানিতে। তো ওনাকে সবাই খোঁজাখুঁজি করে রাত্রেবেলা, বাট ওনাকে পাওয়া যায় না। তো এলাকাবাসী এসে ওনাকে খোঁজা শুরু করে, এবং পরের দিনও খোঁজাখুঁজি অনেক চলে, বাট ওনার লাশটা পাওয়া যায় না। তো 2-3 দিন চলে যায়, ওনার লাশটা কোথাও মিলছে না। অবশেষে 4th দিনের মাথায় ওনার লাশটা একটা জেলে মাছ ধরতে যেয়ে আবিষ্কার করে, সেটা পাশের গ্রামে, অন্য একটা গ্রামে, স্রোতে হয়তো লাশটা চলে গিয়েছিল ওইদিকে। তো যাই হোক, উনি যখন খবর পায় যে এটা আমাদের গ্রামের ঘটনা, সো উনি লাশটা পাঠিয়ে দেন। এটা ছিল সন্ধ্যাবেলা, রাতের বেলা, 9-9:30 ঘটনা। তো লাশটা যখন আমাদের বাড়িতে আনা হয়, রাসেল ভাই, এটা খুবই বীভৎস ছিল। মানে 4 দিন একটা লাশ পানিতে থাকার পরে কি অবস্থা হয় বোঝাই যাচ্ছে। তার শরীর ফুলে গিয়েছে এবং শরীর বিকৃত, তার নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে মানে কালো জমাট বাঁধা রক্ত বের হচ্ছে, এবং সেটা আমাদের যে ঘরে রাখা হয় সেটা হচ্ছে তার মেঝে ছিল মাটির। সো মাটির মেঝের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছিল। তো খুবই ভয়ানক একটা পরিবেশ তৈরি হয় এবং লাশের গন্ধে আশপাশে যত কুকুর ছিল তারা চিল্লাচিল্লি শুরু করে এবং অনেক জোরে ডাকাডাকি করতে শুরু করে। তো এরকম একটা সিচুয়েশনে যারা রিলেটিভরা দেখতে এসেছিল লাশ, তারা রাসেল ভাই বেশিক্ষণ স্টে করতে পারে না ওখানে, কারণ হলো যে লাশের গন্ধটা অনেক তীব্র ছিল। কিন্তু আমার দাদি, উনি তো আসলে মা, উনি সারা রাত ওই লাশের পাশে বসেছিলেন এবং উনি আসলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন যে তার ছেলের শরীরের কোথায় কি হয়েছে। তো ওখানে আমার আম্মু বা আমার চাচিরা কয়েকবার হয়তো গিয়েছিলেন, কিন্তু ওনারা বেশিক্ষণ স্টে করেন নাই। কিন্তু আমার দাদি সারা রাত ওখানে ছিলেন, এবং রাত যখন 2টা বা 2:30 তখন আমার দাদির সাথে যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা সত্যি সত্যি তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। তো আমার দাদি হঠাৎ চোখ পড়ে জানালার দিকে, জানালার একটা পাল্লা বন্ধ ছিল আর একটা পাল্লা খোলা ছিল। তো আমার দাদি যেটা দেখে খোলা জানালাটা দিয়ে, তে দেখে 3টা মাথা, হয়তো মানুষের মতোই গঠন, কিন্তু তার জিহ্বা বের করা, দাঁতগুলো ভয়ঙ্করভাবে কিছুটা সামনে বাঁকানো। তো তারা ওই লাশটার দিকে তাকিয়ে আছে এক পলকে। রাসেল ভাই, ঘটনাটা এমন, যদি একটা শিকারী প্রাণী তার শিকার ধরার আগ মুহূর্তে ঠিক যেইভাবে মানে ওত পেতে থাকে যে এই মুহূর্তে সে খপ করে গিলে ফেলবে শিকারটাকে, ঠিক ঠিক ওইভাবেই তাকিয়েছিল ওই 3টা বডি বা 3টা মাথা। তো আমার দাদি, ওনারা আসলে আগের যুগের মানুষ, ওনারা ওইভাবে ভয় পেতেন না আমরা যেভাবে ভয় পাই। সো উনি লাঠি নিয়ে মানে একরকম তাড়া করার মতো যে এই কালারে তোরা কী চাস এখানে, সো উনি ধাওয়া করেন। এবং তখন উনি যেটা টের পান যে অনেকগুলো প্রাণী একসাথে চলে গেলে যেমন হয়, তো তেমনভাবে তারা চলে যায়। তারপর থেকে রাসেল ভাই, আমাদের বাড়িতে আরও বেশ কিছু হরর ঘটনা ঘটে। আমার মা একদিন অজু করতে বাইরে যান রাতের বেলা, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো ওই সময় উনি যখন কলে অজু করতে যান, তখন ওনার সামনে বাড়িঝাড়ের দিকে চোখ যায়। তো উনি দেখেন যে আগুনের একটা পিণ্ড, উনি অনেক ভয় পেয়ে যান, উনি দূর দিয়ে ঘরে চলে আসেন। আর একদিন আমার একটা কাজিন, উনি আমাদের বাড়িতে রাতে হয়তো কোনো কাজে এসেছিলেন, তো উনি যেটা দেখেন যে নারিকেল গাছটার গোড়া থেকে মাথা অবধি একটা আগুনের পিণ্ড জাস্ট উঠছে নামছে। এবং রাসেল ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনাটা আমাদের বাড়িতে ঘটে সেটা হলো যে আমাদের বাড়িতে রান্নাঘরের পাশে যে ঢেকিটা ছিল, ওই ঢেকিটা চাল কোটার কাজে ইউজ হতো আপনি জানেন তো আগের যুগে, ওই ঢেকিটা রাতের বেলা কে বা কারা ইউজ করতো, টাস টাস করে শব্দ হতো এবং আশপাশের মানুষের ঘুম ভেঙে যেত। তারা দেখা গেছে সকালবেলা আমার কাছে কমপ্লেন নিয়ে আসতো যে এত রাতে কেন এটা ইউজ করা হয়, কেন তাদের ঘুমে ডিস্টার্ব করা হয়। বাট আম্মু বলতো যে না, আমরা এটা ইউজ করি না। পরবর্তীতে ইনভেস্টিগেশন করে দেখা গেল যে ওখানে রাতের বেলা কেউ থাকে না, লাইট নিয়ে যেয়ে দেখা যেত কেউ নাই। এই ঘটনা আজকে স্টুডিওতে আমার ভাইয়া এসেছেন, ওরও মনে আছে, আমার নিজে আমি দেখিনি। তো ও জানে, ওরা করতো কি, ওরা ধান দিয়ে আসতো বিকালবেলা যে দেখি আজকে কি হয়। তো দেখা যেত রাতের বেলা ওই ধানগুলো উপরে উঠে ওই দিন ঢেকিটা ইউজ করেছে এবং ওই দিনে শব্দ হয়েছে। এটা রাস্তা ভাই, আপনি যদি আমার গ্রামে যান আপনি জানতে পারবেন, ওই যুগের যারা ছিলেন তারা বলতে পারবেন যে এই সবাই জানে যে আমাদের ঢেকিটা রাতে ইউজ করা হতো। তো তারপরে সবচেয়ে ভয়ানক যে কাহিনীটা ঘটে সেটা হলো আমার ওই চাচি, যে চাচার মৃত্যুর কথা আমি বললাম, ওই চাচি অ্যাবনর্মাল আচরণ করে। আমি ঘটনার ডিটেলসে যাব না, কারণ আপনারা জানেন যে জিনে ধরলে বা জিনে ভর করলে মানুষ কেমন অ্যাবনর্মাল আচরণ করে। তো উনি অ্যাবনর্মাল আচরণ করতেন এত ভয়ানকভাবে, এবং এক সময় উনি খুব বেশি অসুস্থ হয়ে পড়তেন। তো যাই হোক, একদিন আমার একটা ফুফাতো ভাই, উনি আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তো উনি অনেক বড় আলেম, উনি একটা কওমি মাদ্রাসার প্রধান। তো ওনাকে থাকতে দেওয়া হয় আমার ওই চাচি যে ঘরে থাকতো, ওই ঘরের যেই দরজার সাইডের যে রুমটা, ওই রুমে ওনাকে থাকতে দেওয়া হয়। তো আর চাচি থাকতেন ভেতরের রুমটাতে। যাই হোক, রাসেল ভাই, উনি অ্যাজ ইউজুয়াল ইবাদত টিবাদত করে একটু পরেই শুতে যেতেন। তো ওই দিন উনি 11টা সাড়ে 11টা, গ্রামে অবশ্য অনেক রাত এই সময়টা, 11টা সাড়ে 11টার দিকে উনি শুতে গিয়েছেন। এবং কিছুক্ষণ পরে ওনার যখন ঘুম ঘুম ভাব, তখন উনি নোটিস করলেন যে সামথিং রং, কিছু একটা দরজাটা খুলেছে। তো উনি হয়তো মনে করলেন যে হয়তো কোনো চোর হবে। তো উনি জাস্ট দাঁড়িয়ে পড়েন এবং খপ করে হাতটা ধরে ফেলেন। তো হাটটা ধরে রাখাল ভাই উনি যেটা অনুভব করেন সেটা হচ্ছে যে হাটটা অনেক বেশি লোমে ভরা ছিল এবং উনি দেহটার দিকে তাকিয়ে দেখেন যে একটা মহিলা সাদা কাপড় পরা তার তার চুলগুলো ছাড়া আধা আধা পাকা উনি যেটা অনুভব করলেন এবং তার মুখের বর্ণনাটা আমার ভাইয়া যেটা আমার আমার কাছে দিয়েছেন সেটা ছিল রাসেল ভাই কিছুটা মানুষের মতো আর দাঁতগুলো বড় বড় আর সামনের মুখটা কিছুটা চিকন মানে আমি বলতে পারি যে একটা কুমিরের গঠনের মতো মানে তার মুখের সামনের দিকের গঠনটা অর্ধেক মানুষ অর্ধেক কুমির ব্যাপারটা এমন যে মুখের গঠনটা কিছুটা লম্বা আর দাঁতগুলো ভয়ানক তো ভাইয়ার ভয় পাওয়ারই কথা ছিল কিন্তু উনি যেহেতু আলেম মানুষ উনি এই এই ধরনের ঘটনার সাথে ইউজ্ড ছিলেন উনি ভয়কে সামাল দিতে পারলেন সো উনি দোয়া কালাম পড়ে নিলেন এবং উনি হচ্ছে ওনার নিজের শরীরকে বন্ধ দিলেন এবং তারপরে উনি ওনাকে জিজ্ঞেস করলেন মহিলাকে যে কে চাও এখানে তখন মহিলাটা যে জবাবটা দিল রাসেল ভাই সেটার জন্য সেটার কোনো ব্যাখ্যা সত্যি আমি খুঁজে পাইনি এখনো তো সেই মহিলাটা জবাব দেয় যে ওর হাজবেন্ড আমার অনেক বড় ক্ষতি করেছে ওর হাজবেন্ডকে মেরেছি এবার ওকে মারবো তো যাই হোক আমার সে ভাইয়া বুঝতে পারেন যে হয়তো সামথিং ব্যাড হ্যাপেন্ড উইথ মানে আমার ওই ভাইয়ার আমার যে চাচা সেটা তো ভাইয়ার মামা হয় তো উনি বুঝতে পারেন যে হয়তো তার মামার সাথে খারাপ কিছু ঘটেছিল ওই জিনটার যে জন্য মামাকে মরতে হয়েছে তো উনি বুঝতে পারেন যে আজকে যদি এই জিনটাকে ছেড়ে দেওয়া হয় এ হয়তো আমার মামিরও অনেক বড় ক্ষতি করবেন সো তিনি আরও দোয়া কালাম পড়ে নেন নিজেকে সম্পূর্ণ শুদ্ধ করে তারপরে ডিসাইড করেন যে আজকে ওটাকে উনি শাস্তি দিবেন সো উনি দোয়া কালাম পড়ে ওই মহিলাটার জাস্ট মানে চুলের মুঠি চেপে ধরেন এবং বলেন যে আজকে তোকে আমি মেরেই ফেলবো তো তখন রাসেল ভাই আপনি জানেন যে জিন যদি মানুষের ক্ষতি করতে আসে কোরআনে এমন কিছু আয়াত আছে আমি ভাইয়ের কাছ থেকে শুনেছি এমন কিছু দোয়া আছে যেগুলো পড়লে হয়তো জিনের অনেক বড় ক্ষতি হয় অথবা মারাও যেতে পারে সো ভাইয়া ডিসাইড করে যে আজকে এই জিনের অনেক বড় ক্ষতি তিনি করবেন সো উনি যখন এরকম চিন্তা করছেন তখন জিনটাও বুঝতে পারে যে যার হাতে ধরা পড়েছেন সে হয়তো সাধারণ কোনো ব্যক্তি না অনেক বড় আলেম সো জিনটা ভয় পেয়ে যায় মহিলাটা ভয় পেয়ে যায় এবং মহিলাটা অনেক আকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দে আমি আর কোনোদিন এখানে আসবো না তো তখন ভাইয়া বলে যে না তোকে আমি ছাড়বো না তুই আমার মামাকে মেরেছিস তোকে আমি মারবো তো জিনটা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বলে যে ওকে আমি জীবনে আসবো না তারপরে ভাইয়া তাকে ওয়াদা করায় এবং ছেড়ে দেয় তখন উনি যাওয়ার সময় যেটা হয় মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় মহিলাটা এবং বড়ই গাছের একটা বড় ডাল ঠাস করে ভেঙে রেখে যায় এবং আশপাশে আমার চাচি বা আমার আম্মুর ঘুম ভেঙে যায় কারণ তখন শীতকাল ছিল তখন তো বাতাস হওয়ারও কোনো অপরচুনিটি ছিল না তো তারা এসে জিজ্ঞাসা করে আমার ভাইয়া ওই রাতে কিছু বলে না বাট পরবর্তী দিন সকালবেলা আমার আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করে যেটা আমি আম্মুর কাছ থেকে শুনেছি এবং এখানে আসার আগে আমি আমার সেই ভাইয়ার কাছ থেকেও ঘটনাটা শুনে এসেছি এই ছিল আমার ঘটনা রাসেল ভাই
আপনাকে অনেক ধন্যবাদ ঘড়িতে সময় রাত 12:23 শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভোট এফ এম হন্টেড বাই এয়ারটেল আর আপনারা পাঠাচ্ছেন আপনাদের SMS এবং SMS এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন কার কেমন লাগছে সেই সাথে আপনি কিন্তু সরাসরি আমাদের ফেসবুকে গিয়েও বলতে পারেন কোন ঘটনাটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে www.facebook.com/radiofurti অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন যে কোন ঘটনাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে জাহিদ আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে তিনি অনেক রেগে আছেন কারণ তার SMS পড়া হয় না যে ফার্স্ট ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনামিকা ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে স্টোরিগুলো ভালো হচ্ছে শাকিল তার নাকি ভয়ে হাত পা কাঁপছেন আচ্ছা এত ভয় পাচ্ছেন আপনি বাবা আমাকে ফাহাদ বাড্ডা থেকে SMS করেছেন এবং তিনি অন্ধকারে বারান্দায় বসে শুনছেন খুব ভয় করছে কাব্য আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দীপ্ত জালালাবাদ থেকে এছাড়াও শোভন আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন MD তারেক ইসলাম রোহান সন্দীপ থেকে শুভ্র আমাদের SMS করেছেন SMS করেছেন আমাদেরকে মেহেদি রাজশাহী থেকে এছাড়াও ফাহাদ পড়েছি বাড্ডা থেকে আমাদেরকে ফাহিম মানিকগঞ্জ থেকে SMS করেছেন আতিকুল চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এছাড়া আমাদেরকে দুলু SMS করেছেন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কে আচিটাগং থেকে আসিফ আমাদের SMS করেছেন মতিঝিল থেকে এছাড়াও আমাদেরকে জিদান SMS করেছেন SMS করেছেন সোহেল খান এছাড়াও আমাদের SMS করেছেন জয় এছাড়াও আমাদের SMS করেছেন জাবি মানে জাবি আর কি, টপু ধানমন্ডি থেকে এস এম এস করেছেন বাগাসের সেকেন্ড ঘটনাটা বেশ ভালো লেগেছে। নাবির আমাদের এস এম এস করেছেন খিলগাঁও থেকে, এবং তিনি আজকে বলছেন যে ভয়ের স্টোরি আশা করছি, কেননা আজকে আমার সাথে আমার ভাই মোহিত প্রথম ফুটেছেন শুনছে। ওকে, আমাদেরকে মোহাম্মদ জনি এস এম এস করেছেন, মাহফুজ আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ভালো লাগছে আজকের ঘটনাগুলো, এবং তিনি রূপসা ব্রিজের ওপর থেকে এই ঘটনাগুলো শুনছেন, খুলনা থেকে আর কি আমাদের সাথে আছেন ভাইয়া। আমি আচ্ছা নামটা শুরুতে লিখতে হবে। রনি আমাদের এস এম এস করেছেন, লিখেছেন অসম স্টোরি। এছাড়া আমাদের এস এম এস করেছেন জামালউদ্দিন উদয়। এছাড়াও আমাদের এস এম এস করেছেন সুদীপ, এস এম এস করেছেন রকি, জসিম সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি সরাসরি আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। শুরুতেই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চাইলে আপনারা ঘটনাটা পাঠাতে পারেন, সেটা হচ্ছে রেকর্ড করে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন এবং সেই অডিও ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো, তুমি কোথায়?
চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 12:31। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি আমাদের সাথে কমিউনিকেট করতে হলে আপনি এস এম এস এর মাধ্যমে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে করতে পারেন। আপনাকে এস এম এস এর মাধ্যমে করতে হলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে ফেসবুকে আপনার কোন ঘটনাটি সবচাইতে বেশি ভালো লাগছে সেটা আমাকে জানান আমাদের আমাদের ফেসবুক ফ্যান পেজে রেডিও ফুর্তি, সেটাতে ছোটো আপনি যেটা করতে হবে চলে যান www.facebook.com/radiofurti, এখানে গিয়ে আপনি চাইলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনি আপনার বিভিন্ন পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। কিন্তু তো যাই হোক, আমরা বলবো যারা এস এম এস করছেন তাদেরকে তো বললাম, যারা ফেসবুকে কমিউনিকেট করবেন তাদের কথাও বললাম, যারা সরাসরি চান যে ঘটনা পাঠাবেন আমাদেরকে তারা কীভাবে পাঠাবেন, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিতে হবে এবং লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm, হুইচ ইজ radiofoorti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার জীবনের সবচাইতে সেরা ঘটনাটি সেটি আপনার সাথে ঘটুক বা অন্য কারোর সাথে ঘটুক, আপনার জানা থাকলে হবে আমাদেরকে পাঠিয়ে দিন। এবং অবশ্যই অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। অবশ্যই উপরে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করুন, অর্থাৎ আপনার যে ঘটনাটি সেই ঘটনাটি রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে সেই একই অ্যাড্রেসে bhutfm@radiofurti.fm। আমরা চলে যাব আর আমাদের পরবর্তী অতিথির কাছে এবং শুরুতে জানতে চাইব আপনার নামটা একটু প্লিজ বলবেন, কি নাম আপনার?
হ্যালো লিসেনার, আমার নাম আরিয়ান তরুণ, আমি বাড্ডা থেকে এসেছি।
ওকে, আমরা চলে যাই সরাসরি আপনার ঘটনায়।
আমি আমার যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আজ থেকে 4 বছর আগের। আমি তখন মানে স্কুল লেভেলে ছিলাম আর কি, আমি মোটামুটি গান বাজনার সাথে রিলেটেড ছিলাম। আমি মিরপুরের শাহালির মাজারে এক বৃহস্পতিবার রাত্রে যাই। তা আমি অজ্ঞাত কারণে আমার বাসায় ফ্যামিলিকে না জানিয়ে আমার এক কাকার সাথে যাই সেখানে। সেখানে বৃহস্পতিবার রাতে যাই, যেহেতু সেখানে বৃহস্পতিবার রাতে আপনারা জানেন যারা ওখানে আশেপাশে লোকাল যারা আছেন, সেখানে বৃহস্পতিবার রাতে গান বাজনার একটা আয়োজন থাকে, বিভিন্ন শিল্পীরা সেখানে গান বাজনা করে। তো আমি যেদিন যাই সেখানে ওই দিনকে আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল, তা যাওয়ার পরে দেখলাম যে অনেকেই গান বাজনা করতেছে। যখন আমি গেটটা দিয়ে প্রবেশ করি, যাওয়ার সময় মানে দুই নম্বর গেটটা দিয়ে যখন প্রবেশ করা হয়, তখন একটা ছোট্ট একটা ঘরের মতো করে সামনে, এই ঘরের সামনে যাওয়ার পর একটা গরম একটা বাতাস, বাতাসটা আমার চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করে, মানে তখন আমি জাস্ট ফ্রিজ হয়ে যাই, যেটা কি হচ্ছে আমার সাথে, এমন অবস্থায় একটা বাজ একটা গন্ধ আমার নাকে আসে। জাস্ট আমি মানে এতটুকু ফিল করি যে এই গন্ধটার আগে আমি কখনো এই গন্ধের সাথে পরিচয় নয়, মানে পরিচিত নেই। তারপরে মানে আমি জাস্ট ফ্রিজ হয়েছিলাম, তা আমার সাথে যে লোক ছিল তিনি আমাকে ধাক্কা দিয়ে বললেন যে চল ভেতরের দিকে যাই। দেন আমি ভেতরের দিকে যাই, যাওয়ার পরে সেখানে গানের আসরে অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম, প্রায় রাত আনুমানিক 2:30-2:00 দিকে আমি সেখান থেকে ব্যাক করে চলে আসি। তা আসার পরে 3-4 দিন খুব ভালোই গেল আমার। তারপর থেকে আমার একটা মানে সমস্যা যেটা দেখা দিল যে আমার ঘুমের মাত্রা তো মানে মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গেল। তা অলরেডি রমজান চলে আসলো, তখন দেখা গেল কি যে সেহরির সময় থেকে উঠতেছি, সেহরি খাওয়ার পরে যে ঘুমাচ্ছি আসরের আগে আর উঠতে পারতেছি না, এরকম অবস্থা। তো আমার বাসার লোকজন যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমার কী হয়েছে, তখন আমি সব শেয়ার করি যেভাবে মাজারে যাই, তখন তারা জাস্ট কবিরাজি চিকিৎসার একটা ব্যবস্থা নেয়। আমাকে ফার্স্ট একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর অনেক ঝাড়ফুঁক করার পরও মানে আমার কোনো অবস্থার কোনো পরিবর্তন হয় না, তারপরে কবিরাজে শরণাপন্ন হই আমি। কবিরাজের কাছে 2 বার যাই, কবিরাজ নানা ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরও আমার কোনো মানে অবস্থার পরিবর্তন হয় না, আমি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যেতে থাকি। আমার সবসময় গায়ের টেম্পারেচার প্রায় 103°C থাকতো। এমন অবস্থায় আমি এই অবস্থায় মানে আমার সাথে কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। যেমন আমি যখন ঘুমিয়ে থাকি, মানে আমি সারাদিন ঘুমাতাম, রাত্রেবেলা প্রায় জেগেই থাকতাম ধরতে গেলে, তা আমি রাতে হঠাৎ করে মানে দুঃস্বপ্ন দেখি বা যাই হয়, আমি দৌড়ে রুম থেকে বাইরে ছুটে চলে যেতাম এবং চিৎকার চেঁচামেচি করতাম। এর জন্য আমাকে আমার আম্মুর সাথে রাখা হতো, আর বাইরে থেকে দরজাটা সবসময় আটকে রাখা হতো, প্রয়োজন হলে আমরা ভিতর থেকে নক করলে বাইরে থেকে খুলে দেওয়া হতো। একদিন রাতে আম্মুর সাথে শুয়ে রয়েছি, প্রায় আনুমানিক রাত 1:30 মতো বাজে, ঠিক এমন অবস্থায় দেখি আমার আম্মু উঠে সেরি রান্না করার জন্য মানে রান্নাঘরে দিয়ে গেল আর কি। তা আমি যেহেতু জেগেছিলাম সব স্পষ্ট দেখতেছি, তা এমন অবস্থায় আম্মু দেখি রুমে এসে আমাকে বলতেছে যে তুই তো রাত্রে না খেয়ে শুয়েছিলি, কিছু খাবি কিনা। আমি দেন আম্মুকে বললাম যে না এখন আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। তা আম্মু আমাকে বলতেছে খুব সাথতেছে যে কিছু একটা খা, অসুবিধা কি। দেন আম্মু নিজে বলতেছে আচ্ছা লিকুইড কিছু খাবি কিনা, আমি বলছি আচ্ছা তাহলে একটা জুস এনে তো। দেন আম্মু তখন ফ্রিজের মধ্যে জুস ছিল না, ভালো কথা যেটা, আম্মু দেখলাম যে বললো যে আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা বাইরের কি দোকান খোলা কিনা। দেন আম্মু বললো যে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসছি, দেখে আসছি দোকান খোলা। তো অনেকটা অবাক হই আমি। দেন আম্মু বাইরে যায়, আম্মু প্রায় 3-4 মিনিটের মধ্যে আবার ব্যাক করে আসে, একটা জুসের একটা প্যাকেট থাকে তার হাতে, আনার পরে ওটা আমাকে যখন দিতে নেয় আমি আবার ঘুরে শুয়ে পড়ি, আমি শোয়া ছিলাম বেডে। দেন আম্মু আমাকে বলতেছে যে না এনে এটা খেয়ে নে, আমি বললাম আচ্ছা রাখো আমি খাচ্ছি। দেন আম্মু আমার পিঠের কাছে রেখে বলতেছে তাড়াতাড়ি খেয়ে নে, আমি বসা থাকতে খেয়ে নে। দেন আমি বলতেছি আচ্ছা রাখো একটু পরে খাচ্ছি। দেখে আমার আম্মু ক্রমান্বয়ে আমার উপরে মানে রাগান্বিত হচ্ছে, খুব মানে বকাবকি করতেছে যে খা বলতেছি। দেন আমি বলছি আচ্ছা তুমি যাও আমি খাচ্ছি। তা আম্মু বললো যে আচ্ছা আমি যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যদি খেয়ে নিস তাহলে তো খাইলি, আর না যদি খেয়ে নিস তাহলে কিন্তু আর পাবি না, বলে আম্মু চলে গেল। আমি কথাটা কানে নিলাম না। তা কিছুক্ষণ পর যখন আমি ঘুরে শুলাম, মানে শোয়ার পরে দেখি যে জুসটা আমার কাছে নেই। দেন আম্মুকে জোরে চেঁচামেচি করে ডাকি যে আম্মু জুসটা কোথায়। দেন আম্মু তো খুব অবাক হয়ে গেল কিসের জুস। দেন আমি বললাম যে তুমি যেটা এনে দিলে, মানে এর মানে যে আমার আম্মুর রূপ ধরে আমাকে কিছু একটা কিছু খেতে দিয়েছিল আর কি। জুসটা যেখানে রাখা ছিল রাসেল ভাই সেই জায়গাটা সম্পূর্ণ মানে ভেজা ছিল, আর আমার পিঠের কাছে যখন জুসটা রাখা হয় আমি ঠান্ডা একটা অনুভূতি আমার পিঠে আসতেছিল। সেটা গেল এক রাতের ঘটনা। আরেকদিন সন্ধ্যার দিকে আমি শুয়ে আছি, সবসময় আমার পাশে লোকজন থাকে, তো ওই দিনকে হঠাৎ কেউ ছিল না, একা রুমে আমি শুয়ে আছি, বাইরের দরজাটা ঠিক আটকানো, এমন অবস্থায় একেবারে রুফ পর্যন্ত মানে লম্বা এরকম কিছু হুজুর টাইপের লোক, আলখাল্লা পরা সাদা রঙের, তাদের খুব সুন্দর দাড়ি মানে সুন্নতি দাড়ি, এরকম লোকগুলি এসে মানে ফার্স্টে আমাকে সালাম দেয়। দেন আমি ঘুরে তাকে দেখি লোকগুলো আমাকে দেখি একটু হাসলো, আমিও মানে সালামের রিপিট করলাম। দেন তারা কোনো কথা না বলে জাস্ট হাসি মুখে আমাদের মানে আমার যে খাটে শুয়েছিলাম সেই খাটের নিচে চলে গেল। দেখলাম দেন আমি চেঁচামেচি করতেছি যে আপনারা কে খাটের নিচে যাচ্ছেন কেন। তা খাটের নিচ থেকে তারা তাড়াতাড়ি বের হয়ে গেল। হওয়ার পরে তাদের হাতে সবুজ রঙের বা মানে ডাব বা নারকেল জাতীয় গোল ধরনের এরকম কিছু একটা নিয়ে চলে যাচ্ছে। তা আমি দেখে খুব চেঁচামেচি করতেছি, আপনারা এগুলি কি নিয়ে যাচ্ছেন আমার আমার খাটের নিচ থেকে? আমার চেঁচামেচি শুনে আমার আম্মু তারপর আমার দাদু দৌড়ে আসলো, আসার পর জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে। তারপর আমি বললাম যে এরকম এরকম আমার খাটের নিচ থেকে ওরা এইসব নিয়ে যাচ্ছে। তা আমার আম্মু আর দাদু প্রায় হাসাহাসি যে এরকম কি বলতেছে আমি আবোল তাবোল। তা আমার দাদি মোটামুটি বুঝতে পারলো যে আমার সাথে কিছু একটা হচ্ছে। আরেকদিন রাতের ঘটনা, রাত আনুমানিক তখন 12:30 কি একটার মতো বাজবে, তখন মানে আমি সবসময় গায়ে 103°C মানে তাপমাত্রা টেম্পারেচার থাকতো আমার শরীরে। তা আমি এর জন্য দেখা গেছে কি স্বাভাবিকভাবে উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না। তা একদিন আমি বাথরুমে যাব, এর জন্য আম্মুকে ডাক দিলাম। আম্মু আমাকে জাস্ট বাথরুম পর্যন্ত নিয়ে আম্মু বাইরে দাঁড়ায় মানে দাঁড়িয়েছিল, দেন আমি বাথরুমে গেলাম। গিয়ে দেখলাম এক অদ্ভুত জিনিস, দুইটা মহিলার গঠনটা এরকম যে মানুষের মতো স্ট্রাকচারটা, বাট মানে গায়ের রং কুচকুচে গেলো, তাদের গায়ে বিশাল বড় বড় ব্রুন টাইপের মানে ঘা টাইপের, তাদের চোখ দুটো ছিল লাল। আমার দিকে তাকিয়ে মানে অদ্ভুতভাবে মানে একটা হাসি দিল। তারা নিজেদের মাঝখানে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কনভার্সেশন করতে মানে করতেছিল। এমন অবস্থায় আমি জাস্ট সেন্সলেস হয়ে যাই, আর মানে সেন্সলেস হওয়ার আগে জাস্ট শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করি, বাট এই ব্যর্থ চেষ্টায় কোনো কাজ হলো না। প্রায় আধা ঘন্টা পর আমার আম্মু যখন নককুল মানে দরজাটা ধাক্কা দিয়ে দেখলো, আমি বাইরে থেকে দরজাটা লক করিনি, ধাক্কা দিয়ে দেখলো যে আমি সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়ে আছি। এমন অবস্থায় আমার আম্মু বাসার লোকজন মানে চিৎকার দিল, বাসার লোকজন এসে আমাকে ওই অবস্থায় উদ্ধার করলো। করার পরে আমাকে জাস্ট নিয়ে বেডে শুয়ে দেওয়ার পরে মাথায় পানি টানি দেওয়ার পর যখন আমার সেন্স ফিরলো, তখন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়, আমি একেবারে বরাবর যা ঘটেছে আমি সব কিছু তাদের সাথে শেয়ার করি। ঠিক মানে এরকম অবস্থা দেখে এখন আমার অবস্থার মানে কোনো পরিবর্তন না দেখে আমাকে শেষমেশ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। দেন ডাক্তার আমাকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরও মোটামুটি জ্বরটা কমে যায়। ঠিক এরকম অবস্থায় আমার আরেক দিন দুপুরবেলা এরকম ঘটনা ঘটে, একই ঘটনা মানে বাথরুমে ঘটে। তারপরে আমার প্রায় মানে আমি বাথরুমে যেতে প্রায় ভয় পেতাম। তো এমন অবস্থায় 3-4 দিন প্রায় আমি এরকম বাথরুমে না যেয়ে আমার পেটে প্রচুর পরিমাণে ইউরিন আটকে যায়, যার ফলে আমার পেট মানে প্রচুর পরিমাণে ফুলে যায়। দেন যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তো আমাকে দেখে বলে যে ওকে তো মেরে নিয়ে আসছেন, ও এখন তো খুব মানে অস্বাভাবিক অবস্থায় আছে, দেখি কি করা যায়। দেন ডাক্তার কিছু ট্রিটমেন্ট করার পরে আমাকে জাস্ট বললো যে আপনারা ওকে বাসে নিয়ে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। দেন সব কিছু সত্যি ঠিক হয়ে গেল, কিন্তু আমার উপর থেকে যেই সমস্যাটা ছিল সেটা দূরীভূত হচ্ছিল না। দেখতে দেখতে ঈদ চলে আসলো, তখন গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমাদের গ্রামে কালিদাস নামের একজন কবিরাজ আছে, হিন্দু করে লোকটা, ওই লোকটার কাছে যখন যাই উনি আমার হাত দেখে অনেক কিছু বলেন। তিনি বলেন মানে অনেক গ্রহ টহর মানে একটা বর্ণনা দিয়ে বলতেছেন যে তোমার সাথে অনেক খারাপ কিছু একটা হয়েছে, তা আমি তোমাকে কিছু তাবিজ কবজ দিচ্ছি, সবসময় সাথে রাখবা, তাহলে কোনো সমস্যা হবে না। তা তিনি আমাকে অনেক কিছু দিয়ে তৈরি করে তাবিজ দিল। তা উনি বলছে যে তাবিজটা নিয়ে কখনো কোনো মৃত মানুষের কাছে মানে যাবা না, এইভাবে বলে দিছিল। পরবর্তীতে আমি যখন তার কথার অবাধ্য হয়েছি আমি সত্যি সাফার হয়েছি। দেন আমি যখন ওখান থেকে আসতেছিলাম, আমার মানে সম্পর্কে ফুফা হয় একটা লোক, তার সাথে দেখা, উনি আমাকে এর আগে কখনো দেখেনি, প্লাস আমি ওনাকে কখনো দেখিনি, ওই ফার্স্ট দেখা। তিনি আমাকে দেখে বলেন মানে উনি আমার চেহারা দেখেই বলেন যে তুমি তো কিছুদিন আগে হয়তো মাজারে গেছিলে, তাই না? আমি বলছি জি। পরে বলতেছে তুমি মাজারে যাওয়ার পর কারোর সাথে কি ধাক্কা খেয়েছিলে? পরে আমি বললাম তো না তো। পরে উনি আমাকে বলতেছে না তুমি মনে করে দেখো কারোর সাথে হয়তো ধাক্কা খেয়েছো এরকম। পরে আমি ওনাকে বললাম যে দেখেন এরকম একটা বাতাস এসে আমার সাইড দিয়ে কয়েকবার রাউন্ড দিয়ে চলে গেছিলো। তখন উনি বললো যে ওইটা বাতাস ছিল না, ওটা একটা ফ্যামিলির দুটো বোন ছিল, ওই দুজনের নামও বলে দিছে উনি স্পেসিফিকলিভাবে, একজনের নাম ছিল কুলসুম, একজনের নাম ছিল সাহারা। এক ফ্যামিলির দুই বোন তারা মাজার জিয়ারত করে ফিরতেছিল, এমত অবস্থায় আমার সাথে ধাক্কা লাগার ফলে তারা মানে আমাকে পজেস্ট করার চেষ্টা করে। বাট তখন আমি পাঁচ অক্ষ নামাজ কালাম পড়তাম বলে আমার মানে শরীরে ভর করতে পারিনি, কিন্তু আমাকে দূর থেকে অনেক ধরনের মানে কষ্ট দেওয়ার মানে চেষ্টা করে তারা। আসল ভাই আমার ঘটনা এটাই ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ঘড়িতে সময় রাত 12:43। আমি রাস্তা রাতির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আজকেও দেখলাম যে প্রতিদিনের মতো আজকেও মাসুমের মিউজিকের প্রশংসা অনেকেই করছেন। একজন তো একটু আগে বলেই বসলেন যে মাসুম ইউর দ্য বেস্ট। সো আমরা সবাই চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর, এবং আশা করছি যে আজকে যে ঘটনাগুলো রয়েছে, বিশেষ করে আজকে তা নিজের অভিজ্ঞতার কথা, নিজের এই সমস্ত প্যারানর্মাল বিষয় আশয় নিয়ে নিজের ভাবনার কথা জানাবেন। আপনাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ হাবিব, আপনারা সবসময় যার গান ভালোবাসেন, যাকে আপনারা সবাই জানেন এবং চেনেন সেই মানুষটি আজকে আজকে আপনার সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবে এবং আশা করছি যে সেজন্য আপনারা অপেক্ষা করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমরা তার অভিজ্ঞতার কথা বা তার যে সমস্ত বক্তব্য এই বিষয় নিয়ে সেটা আমরা আপনাদেরকে শোনাবো, আমাদের সঙ্গেই থাকুন। ইন দ্য মিন টাইম আপনারা ঘটনা শুনতে শুনতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এসএমএস করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদেরকে ফেসবুকে কমিউনিকেট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti, সেখানে গিয়ে আমাদের ওয়ালে জানিয়ে দিন যে কোন ঘটনাটি আপনার ভালো লাগছে বা আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের প্রতিটি পরামর্শই আমরা খুব মানে গুরুত্বের সাথে দেখি, এটা আপনাদের অবশ্যই বিশ্বাস করতেই হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি বেশ কিছু SMS আমার কাছে চলে এসেছে। আমাকে শান্তা মানিকগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM তিনি নিয়মিত শোনেন, তার কাছে বেশ ভয় লাগে এবং ফার্স্ট ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে অজয় বরিশাল থেকে SMS করে বলেছেন যে ভূত FM হচ্ছে আনপ্যারালাল। নিশা মহাখালী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন এক একা অন্ধকার রুমে জানালা খোলা রেখে তিনি শুনছেন এবং তার কাছে ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে তসনিম, এবং আমাদেরকে SMS করেছেন ইমন সন্দীপ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাব্বি, মায়া, সোহেল এবং অ্যানি। আমাদেরকে SMS করেছেন মাসুম বিল্লা, SMS করেছেন নিও ফ্রম চিটাগং, আসিফুর রহমান খান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মারুফ কেরানীগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আসাদুজ্জামান এবং তার ভয় লাগছে, আচ্ছা তার ভয় লাগছে ঘটনা, এবং মুমু আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিনা। এছাড়াও নাদিম আমাদেরকে SMS করেছেন, নাদিয়া খিলগাঁও থেকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও SMS করেছেন নীলিমা, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। আবু রায়হান মিরপুর থেকে আমাদের SMS করেছেন এবং প্রথম ঢাকা এসে তিনি কিছুটা বলতে চেয়েছিলাম সেটা পড়তে পারলাম না পুরোপুরি। ফয়সাল তিনটা ঘটনা, আচ্ছা তৃতীয় ঘটনাটা তার কাছে ভালো লেগেছে, ওকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সবুজ, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি উদয়, এছাড়াও অপু কর্মকার সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তারা নিয়মটি তো জানেনই, তারপরে যারা এই মুহূর্তে জয়েন করেন তাদের জন্য বলছি মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং তারপরই আমরা প্লে করব আপনাদের সেই পছন্দের যে ফাইলটি, সেটি হাবিব, যিনি এবং হাবিবকে অনেক 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 হাবিব ভাইকে অনেক 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 ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও, আমি জানি যে আমরা সবাই জানি যে তিনি অনেক 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 বেশি ব্যস্ত একজন মানুষ এবং আমি নিজেও তার অনেক বড় একজন ফ্যান। আজকে তিনি ভূত FM-এ আমাদেরকে সময় দিয়েছেন বা এই ক্লিপটি পাঠিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের আজকের ভূত FM-টি অনেক ভালো লাগছে এবং পরবর্তী যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, ফিরে আসছি জাস্ট একটু পরেই।
সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি মুভি দেখে, তো আমার কাছে মনে হয় এগুলি ওইসব মুভির ডিরেক্টর বা
যারা ওই মুভিগুলি তৈরি করেছে তাদের কনসেপ্টের তৈরি হওয়া সেই বিকৃত আকৃতিগুলি আমার কাছে মনে হয় না যে মানে আল্লাহ তাআলা সৃষ্টি কোনো জিনিসের বিকৃত রূপ থাকবে। আর জিন যদি কোনো মানুষকে ভয় দেখায় সেটার জন্য বিকৃত রূপই হইতে হবে এমন কোনো কথা নেই, যদি অনেকভাবেই সেটা অন্যভাবে হইতে পারে। একটা আমার একটা ধারণা, একটা আন্দাজে আমি বলতেছি জিনিসটা, যেহেতু আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি। বাট সামারি কনক্লুশন আমি এটাই বলবো যে আমার কাছে মনে হচ্ছে না যে ভূত বলে কিছু আছে, যদি থাকে তাহলে সেটা জিনই থাকবে, আর যদি ভবিষ্যতে কখনো কোনো এক্সপিরিয়েন্স হয় দেন আই উইল ডেফিনেটলি শেয়ার।
আমি কলকাতা থেকে ঘটনাটা পাঠাচ্ছি। এই ঘটনাটা শুরু হয় যখন আমরা একটা নতুন কোয়ার্টারে মুভ করি। অ্যাজ মাই ফাদার ইজ এ ডক্টর, সো উই গট এ কোয়ার্টার ইন এ হসপিটাল এরিয়া। আর আমি প্রসঙ্গত কিছু কারণে হসপিটাল বা আমাদের কোয়ার্টারের জায়গাটার কোনো নাম মেনশন করছি না। কোয়ার্টারের ডেসক্রিপশনটা ঘটনার শুরুতে একটু দিয়ে রাখি। আমাদের কোয়ার্টারটা ছিল মর্গের খুবই অ্যাডজেসেন্ট, আর আমাদের কোয়ার্টারের যে ওয়াশরুমের উইন্ডোটা ছিল তার পিছনেই পুরো মানে মর্গটা স্টার্ট হয়েছিল, মর্গটা ছিল। তো এটা একটা হিউজ এরিয়া জুড়ে এক্সটেন্ডেড ছিল মর্গটা, ভীষণই বড় একটা মর্গ। তো আর আমাদের কোয়ার্টারটা ছিল থার্ড ফ্লোরে। তো যাই হোক, আমরা যখন প্রথম দিন শিফট করি, প্রথম দু চার দিন আমাদের খুবই নির্ঝঞ্ঝাট কাটে, কোনো প্রবলেমস দেখা যায় না, খুবই ভালোভাবে আমরা থাকতে থাকি। প্রবলেম শুরু হয় ফোর ডেজ থেকে। আমার রাত্রে একটা হ্যাবিট আছে, আমি রাত্রে পড়াশোনা করি। তো আমি একদিন রাত্রিবেলা এরকম পড়ছিলাম, পড়তে পড়তে আমি ওয়াশরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। তখন আমি যখন ফ্রেশ হয়ে বেরিয়ে আসছি তখন আমি বুঝতে পারি যে ওয়াশরুমের পেছনে কেউ একটা ছিল। আফটার সিইং মি পিওসি মুভড অ্যাওয়ে। এটা দেখে আমি ফার্স্টে ভাবি যে হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে, মেবি আমি ভুল দেখেছি। কিন্তু সেকেন্ড দিনও আমি স্যাম ফিল করি, ইভেন থার্ড দিনও আমি স্যাম ফিল করি। তারপরে ফোর্থ দিনকে আমার খুব কিউরিয়াসিটি জাগে যে ব্যাপারটা এতবার তো আমার হ্যালুসিনেশন হতে পারে না, নিশ্চয়ই কিছু না একটা কিছু ব্যাপার আছে। তো আমি ইন্টেনশনালি ওটা দেখার জন্যে ইচ্ছে করেই বাথরুমে যাই, অনেকবার দেখার চেষ্টা করি, কিন্তু আই ফাউন্ড নো ওয়ান দেয়ার। তো আমি যখন আবারও বেরিয়ে আসতে যাই আমি আবারও সেম ফিলটা করি, সেকে বাচ্চা আমাকে দেখে আবার সরে গেল। তখন আমি যখন দেখতে যাই এটাই দেখতে পাই প্রথমে যে কতগুলো চুল উঠছে বাতাসে, অ্যাজ ইফ ওই উইন্ডোর পেছনে কেউ একটা রয়েছে আর কতগুলো চুল উঠছে বাতাসে। তারপরে আমি যখন ওয়েন আই গো ক্লোজ টু দ্যাট থিং, তখন আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি কখনোই প্রিপেয়ার ছিলাম না। ব্যাপারটা ছিল অনেকটা এরকম যে একজন মহিলা যে কিনা সাংঘাতিক রকমের হোয়াইট ছিল, তার স্কিন কালার সাংঘাতিক রকমের হোয়াইট, সে আর মুখটা ছিল চুল, প্রচুর বড় বড় চুল তার, যেগুলো কিনা উঠছিল, যেগুলোকে আমি উঠতে দেখেছিলাম, প্রচুর বড় বড় চুল। আর ওনার যে চোখের পিউপল ছিল না কোনো, এটা পুরোপুরি একদম হোয়াইট ছিল, মানে ওনার আউটার ফিচারটা পুরোপুরি হোয়াইট। উনি দুটো হাত দিয়ে আমাদের যে উইন্ডোর গ্রিল আছে সেটাকে ধরে শি ওয়াজ হ্যাঙ্গিং। তো এই জিনিসটা দেখার পরে আমি আর কোনো ওনার নিচে কোনো বডি দেখতে পাই না, আমি জাস্ট এটুকুনি দেখি যে গ্রিল দুটো হাত দিয়ে চেপে আছে, হাতের সাংঘাতিক বড় বড় নখ, আর ওইটা মানে চেপে ধরে শি ওয়াজ হ্যাঙ্গিং। এই জিনিসটা দেখার পরে আমি সাংঘাতিক ধরে স্ক্রিম করে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। নেক্সট ডে আমার বাবা মা আমাকে বাথরুম থেকে রেস্কিউ করেন, জিজ্ঞেস করেন হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আমি ওদেরকে সবকিছু বলি, বলার পরে আমার মা বলেন যে হয়তো তুমি ভুল দেখেছো বা কিছু, এরকম কিছু ব্যাপার না। তো কিন্তু ওনারা কিছুটা হলেও বিলিভ করেন। এবারে তারপর থেকে আমরা প্রতিদিনকে মানে ওই কোয়ার্টারে কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নোটিস করতাম। লাইক যখন আমি ঘুমিয়ে থাকতাম কানে হেডফোন দিয়ে গান শুনতাম, তখন আমি বুঝতে পারতাম যে আমার কানের কাছে কেউ একটা কিছু ফিসফিস করে কিছু বলছে, কিন্তু ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি টু ডিসকভার দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হেডফোনটার কোনো হয়তো প্রবলেম হচ্ছে, তো আই চেঞ্জ দ্য হেডফোন। নতুন হেডফোন যখন ইউজ করি তখনও সেম প্রবলেমটা দেখি হচ্ছে, নট অনলি আমার কানের কাছে, ইভেন ফোনে কথা বললেও সামটাইমস ফোনের নেটওয়ার্ক চলে যায়। তো এখানে পসিবল না ফোনে নেটওয়ার্ক যাওয়া, কারণ ওই জায়গায় কারোর কখনো নেটওয়ার্ক যায় না, তো ফোনে নেটওয়ার্ক চলে যেত, কিছুতেই আমরা মানে কমিউনিকেট করতে পারতাম না মাঝে মাঝে। বিশেষ করে এই প্রবলেমসগুলো আমাদের হতো আফটার টুয়েলভ, রাত্রিবেলা 12:00 পর থেকে এই প্রবলেমসগুলো প্রচণ্ডভাবে হতো, বা কারোর ফোন ধরা যেত না, বা এরকম এরকম সাংঘাতিক রকমের প্রবলেম হতো। তো যাই হোক, আমরা আমি আরেকটা ঘটনা বলছি যেটা আমার ভাইয়ের সাথে ঘটেছিল। আমার ভাই একদিন ওই রুমের মধ্যে প্লেইং ক্রিকেট ব্যাট বল নিয়ে খেলা করছিল, তখন অনেকটাই ছোট ছিল ও। তো খেলতে খেলতে ওর বল খাটের তলায় ঢুকে যায়, তখন ও বলটাকে আনার জন্য খাটের তলায় যখন যায় তখন ও দেখতে পায় যে খাটের তলায় যেসব জিনিসপত্র রাখা ছিল তার পেছনে একটা মহিলা। ওর ডেসক্রিপশন পুরোপুরি আমার সাথে ম্যাচ করে যে ওই রকম হোয়াইট ছিল না, মানে ওনার স্কিন কালারটা পুরোপুরি হোয়াইট ছিল, সামনে হেয়ার ফেলা ছিল একদম সেম যেন আমি দেখেছিলাম। উনি মানে হামাগুড়ি দিয়ে দিয়ে শি ওয়াজ কামিং টুয়ার্ডস মাই ব্রাদার। তো ব্যাপারটা দেখে ভাই প্রচন্ড জোরে স্ক্রিম করে, সবাই আসে যখন ও ব্যাপারটা বলে তখন ও জাস্ট শি ওয়াজ ট্রেমলিং লাইক আ লিফ, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর থেকে আমার মা আমাদেরকে একটা তাবিজ টাইপের কিছু একটা দেন ফর প্রোটেকশন, যদি বা ওটা কোনো কাজে লাগেনি। তো যাই হোক, আর আমি আরেকদিনের কথা বলছি। আমি একদিন শুয়েছিলাম আমাদের খাটে বেডের উপরে, আর আমাদের বেডের পাশে ছিল একটা উইন্ডো, উইন্ডোটা বেশ বড় টড়, ওই উইন্ডোটা দিয়ে আমি, তখন ছিল সামার তাই মানে উইন্ডোটা খোলা ছিল। এবারে আমি শুতে শুতে বেশাল ভাবেই পা দিয়ে দরজাটাকে লাগিয়ে দিয়েছিলাম, তখনই আমি বুঝতে পারি যে মানে জানলাটা খুলে গেল। যখন জানলা খুলে গেল তো আমি ফার্স্টে কিছু নোটিস করিনি, আমি ভাবলাম যে হয়তো হাওয়া ফাওয়ায় খুলে গেছে, কিন্তু তখন কোনো হাওয়াটা হওয়ার কোনো সিনই নেই। তো আবারও আমি মানে ব্যাপারটা দেখার জন্য আবারও আমি পা দিয়ে জানলাটাকে লাগাই, তখন জানলাটাকে লাগিয়ে দেখে আবারও জানলাটা খুলে গেল। তো আমার এইবারে ব্যাপারটা খুব আজব লাগে যে কি হলো, জানলাটা আবার খুলে গেল কেন। তখন আমি থার্ড টাইম আবারও যখন জানলাটা লাগাই দেখলাম আবারও জানলাটা খুলে গেল, তখন আমি অপোজিট ওয়ালে যে শ্যাডোটা পড়েছিল, যেহেতু লাইট অফ ছিল, অপোজিট ওয়ালে যে শ্যাডোটা পড়েছিল সেটা দেখি। সেখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা হাত, হাত সেই হাতটা থাম ফিঙ্গারটা জাস্ট বের করে জানলাটাকে জানলাটাকে প্রেস করে জানলাটা খুলে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে যখন জানলা দিয়ে আউটসাইডে দেখি, আই ফাউন্ড নো ওয়ান, কোনো হাত নেই, কোনো কিছুর সিন নেই, কিন্তু আমি অপোজিট ওয়ালে দেখতে পাই হাতটা ওই জানলার গ্রিলগুলো ধরে ঝুলে আছে, যতবারই আমি জানলা লাগাচ্ছি ততবারই সে থাম ফিঙ্গার প্রেস করে জানলা খুলে দিচ্ছে। এই ব্যাপারটা প্রচন্ড স্কেয়ারি ছিল আমার কাছে, এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন নেই। তো যাই হোক, আরেকদিনের কথা বলছি, একদিন আমার মা রুমে বসে টিভি দেখছিলেন, তখন বাড়িতে কেউ ছিল না, তো মা তখন একা ছিলেন অ্যান্ড বসে টিভি দেখছিলেন। উনি ড্রয়িং রুমে ছিলেন আর আমাদের যে বেডরুম ছিল বেডরুমে কিছু একটা সাউন্ড, মানে কিছু একটা সাউন্ড ওনার সাসপেক্ট হয় যে সামন ইজ দেয়ার, উনি ভাবেন যে চোরটোর হয়তো ঢুকেছে, যার জন্য উনি রুমে যখন দরজা খুলে দেখতে আসেন উনি যেটা দেখেন সেটা উনি কখনোই ভাবতে পারেননি যে উনি ওনার লাইফে এরকম কিছু একটা দেখবেন। উনি প্রত্যন্ত সাহসী মানুষ আর এইরকম মানে দেখে ওনার মতন মানুষ সি গট আনকনশিয়াস। তো উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে সিলিং এর উপর থেকে একটা দড়ি ঝুলছে, দড়িতে আর কিছু নেই, একটা মানুষ গলায় ধরে দিলে যেরকম মানে দড়িটাকে র‍্যাপ করে মানে রাউন্ড শেপের করে তারপরে গলায় পরা হয় ওরকম, মানে রাউন্ড শেপে করে দড়িটা ঝুলছে, আর দড়ির কিছুটা নিচে দুটো পা, আর কিচ্ছু নেই, দুটো পা ঝুলছে আর দড়ির কিছুটা নিচে, অ্যাজ ইফ ইট ইজ ফ্লোটিং ইন দ্য উইন্ড। ওইটা দেখার পরে আমার মা তো আনকনশিয়াস হয়ে যান, আর আমরা যখন বাড়িতে আসি উই গট হার লাইং ইন দ্য ফ্লোর, ওখান থেকে নিয়ে ওনাকে রেস্কিউ করে যখন জিজ্ঞেস করে জানতে পারি এই এই ঘটনা, আমার বাবা তখনই ডিসাইড করেন যে আমরা বাড়িটা ছেড়ে দেবো। এবারে যখন যেদিনকে আমরা ডিসাইড করি বাড়িটা ছাড়বো সেদিনকে রাত্রিবেলা আমরা কেউ ঘুমাতে পারি না, বিকজ প্রচন্ড মানে সাউন্ড হচ্ছিল আশেপাশ থেকে, লাইক কাঁকড়া সাংঘাতিক জোরে জোরে। আমরা এতদিন ছিলাম ওখানে প্রায় 2 উইক মতো, কোনোদিনও এত জোরে জোরে কাক ডাকার সাউন্ড পাইনি। সেদিনকে তো রাত্রিবেলা একটা দুটো নাগাদ কাঁকড়া সাংঘাতিক জোরে জোরে চেঁচাচ্ছিল, মানে সাউন্ড করছিল। আর তাছাড়াও আমরা ওই যে বাথরুমে যেতে পারিনি, বিকজ ওই বাথরুমে যে উইন্ডোটার পেছন থেকে সামবডি ওয়াজ ক্রাইং বিটারলি, প্রচন্ড জোরে জোরে কাঁদছিল, কেউ হাসছিল, কাক মানে সাংঘাতিক জোরে জোরে ডাকছিল। এই ব্যাপারগুলোতে মানে কেউ আমরা সারা ঘুমোতে পাইনি। নট ইভেন দ্যাট, আমার বাবা যখন বাইরে যান মানে এত কেন কাক ডাকছে সেটা দেখার জন্য, তখনই ব্যাপারটা স্টপ হয়ে যায়। পরের দিনকে আমাদের বাড়ির একজন নাইট গার্ড ছিল, নাইট গার্ড বলে যে কি আপনাদের বাড়িতে কি, পরের দিনকে যখন আমরা উই ওয়্যার অ্যাবাউট টু লিভ দ্যাট হোম, তখন আমাদেরকে নাইটগার্ডটা বলে যে আপনাদের বাড়ি থেকে রাত্রিবেলা কেউ এসেছিল, তখন আমার মা বলে যে না কেউ তো আসেনি, আমরা তো প্যাকিং করছিলাম অ্যাজ আমরা আজকে ছেড়ে দেবো বাড়িটা। তখন নাইটগার্ডটা বলে যে আমি যখন কালকে আপনাদের বাড়ির পাশেই যাচ্ছিলাম তখন দেখতে পাই যে অনেক লোক বাড়িটাকে পুরো সারাউন্ড করে রেখেছে, আর উনি কিছু দেখতে পাননি, হি জাস্ট স দ্য হেডস অফ দোজ পিপল। তো এই দেখার পরে নাইটগার্ড আমাদেরকে জিজ্ঞেস করে, ও যখন আমরা বাড়িটা ছেড়ে দিই তখন জানতে পারি যে ব্যাপারটা এরকম অনেকটা হয়েছিল যে ওখানে একটা ফ্যামিলি থাকতো, একটা ডক্টরের ফ্যামিলি, কিন্তু ডক্টরটা ছিলেন একটু সাইকো, আর ওনার সাংঘাতিক রাগ ছিল। একদিন ওনার ওয়াইফের সাথে ঝামেলা করে উনি প্রচন্ড টেম্পটেড হয়ে যান, আর অন হিজ রিজেন্টমেন্ট উনি ওই ওনার ওয়াইফকে মার্ডার করেন, মার্ডার করে ওই মানে সিলিং এর সাথে হ্যাং করিয়ে দেন। আর অনেকে বলে যে ওইটা মানে ওনারই এখনো স্পিরিটটা, যেটা কিনা অতৃপ্ত, শান্তি পায়নি, উনি ঘুরে বেড়ান ওই বাড়িটা, আর বাড়িতে কেউ থাকতে পারে না মোর দ্যান 1 or 2 weeks এরকম টাইপের। আর ওনার যে দুটো বাচ্চা ছিল ওই মানে ডক্টরটার ওনার যে দুজন বাচ্চা ছিল উনি ওই দুটো বাচ্চাকেও মেরে ফেলে, একটা বাচ্চার তো বডি এখনো পাওয়া যায়নি, আর একটা বাচ্চাকে পাওয়া গিয়েছিল ওকে কিচেনের স্টেশনের মধ্যে থেকে বাচ্চাটাকে পাওয়া যায় কিচেনের স্টেশন থেকে। আর তো এই ছিল আমার ঘটনা, আশা করি ইউ গাইজ হ্যাভ এনজয়েড ইট, থ্যাংক ইউ।
রেডিও ফুটি দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM।
বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, ঘড়িতে সময় রাত 1:06। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। আপনারা কিছু সাউন্ড ক্লিপ শুনছিলেন, প্রথমটি হাবিবের এবং তারপরে আরেকটা সাউন্ড ক্লিপ দেশের বাইরের, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমাদের SMS পাচ্ছেন, SMS এর পরে আসছি। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি আপনি মিস করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে সেটা আগে শুরুতে জানিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে আপনার আপনার যে যদি এয়ারটেল কানেকশন থাকে তাহলে আপনি সহজেই আবারও এটা শুনতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এছাড়াও আপনি এখন চাইলেই ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিউন কোডটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125। আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশানে এবং সেখানে গিয়ে আপনি টাইপ করুন সিটি, স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং SMSটি পাঠিয়ে দিন 3123 নম্বরে। ব্যাস, এই যে টিউনটি প্লে করা হচ্ছে এই টিউনটি আপনার হয়ে যাবে। আর সেই সাথে আমাদের যারা SMS করেছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার অনিক বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন, এবং অনেক দিন পর তিনি আজকে আমাদের সাথে আবার ফিরে এসেছেন, আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাবো আপনাকে। সাগর, তার খুব ভয় লাগছে, সেটা লিখেছেন রোকন, লিখেছেন লাভ ভূতাসম। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নদী ফার্মগেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দিদার নোয়াখালী থেকে, আতিফ আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন হাসান লক্ষ্মীপুর থেকে, আমাদেরকে লিওন SMS করেছেন আমাদেরকে সানায়া সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দুলু, তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম মোর দেন আই ক্যান সে। সাব্বির আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তার কাছে আজকের ভূত এফ এম এপিসোডটি অনেক ভালো লাগছে। HM রিমন আমাদের SMS করেছেন বাড়িধারা DHS থেকে, এবং আমাদেরকে SMS করেছেন, তিনি ভয় পান না, তিনি লিখেছেন আর কি, তিনি ভয় পান না বাট তিনি ভূত এফ এম অনেক পছন্দ করেন, আজকের এপিসোডটি তার কাছে ভালো লাগছে। আফসার আমাদের SMS করেছেন, SMS করেছেন ফাহাদ, SMS করেছেন আমাদেরকে জসিম, এছাড়াও আমাদেরকে রণজিৎ SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন সোহেল এবং অ্যানি, এবং তার কাছে হাবিব ভাইয়ের ক্লিপটি অনেক ভালো লেগেছে। সোহাগ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আনাম, এছাড়াও আমাদের রিদানুর রহমান SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে শিলা SMS করেছেন, আতিফ আমাদের SMS করেছেন, তার কাছেও হাবিব ভাইয়ের ক্লিপটি অনেক ভালো লেগেছে, আমাদেরকে পদ্ম রামপুরা থেকে SMS করেছেন। যাই হোক, আমাদের যদি আপনি SMS পাঠাতে চান তাহলে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে আপনি চলে যান www.facebook.com/radiofurti, জানিয়ে দিন কোন ঘটনাটা আপনার কাছে আজকে সবচাইতে বেশি ভালো লেগেছে। এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথি হিসেবে আজকে আমাদের সাথে জয়েন করেছেন আবারও বাবু ভাই, এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা চলে যাব, কিছু ঘটনা শুনবো আমরা আজকে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি যে কাহিনীটি বলবো এটা শৈলীর ঘটনা। ও আমাকে লিখেছে দিনাজপুর থেকে, এবং ও বলেছে এই ঘটনাটা ওর জীবনে নিজস্ব ঘটনা। তো শৈলী এক সময় পড়তে যায় আপনার নৈনিতালে ভারতের, সেখানে একটা হোস্টেলে থেকে সে পড়ত। তো পড়তে যাওয়ার পরে প্রথম যখন সে হোস্টেলটায় পড়তে যায়, তো হোস্টেলটা ছিল আপনার একটু মানে জঙ্গল ঘেরে এলাকার, অনেক গাছপালা আছে আশেপাশে, আর মাঝখানে উচ্ছদের হোস্টেলটা এবং আপনার কলেজ কম্পাউন্ড এভরিথিং ইজ দেয়ার। তো যেই ডর্মে ওকে থাকতে দেওয়া হয় সেটার রুমটা, ওর যে রুমটা পড়ে সেটা হচ্ছে একদম কর্নারে একটা রুম, এবং ওকে যখন রুমটা অ্যাসাইন করা হয় তখনও দেখে যে ওখানে কিছু আলোচনা করছিল যারা মানে আপনার বোর্ডিংগুলো ইস্যু করে, তারা দুজন ইস্যু করছে মানে আলাপ করছিল আপনার হিন্দিতে। তো ও হিন্দি বোঝে, বাট ওদের দ্রুত ভাষাটা খুব একটা ক্যাচ করতে পারেনি, বাট ও বুঝতে যাচ্ছিল যে একজন তাদের মধ্যে একটু নেগেটিভ কথা বলছে যে না দেওয়ার জন্য রুমটা ওকে। এনিওয়ে তারপর যিনি ছিলেন তিনি দিয়ে দিল ওকে রুমটা। তো চলে যায় ওখানে, যে রুমটা ওকে দেখা দেয় সব কিছু। তো দেখে যে রুমের মধ্যে জানালা আছে, একটা জানলা দিয়ে আপনার সামনের ওই যে গাছপালাগুলো দেখা যায়, অ্যান্ড আপনার অ্যাটাচ বাথরুম এবং আপনার টেবিল সব কিছু আছে, এবং ওখানে আরেকটা বেড আছে, কিন্তু ওই বেডে ওর সাথে কোনো আর কি রুম শেয়ার করার কোনো স্টুডেন্ট নাই। তো জিজ্ঞেস করে যে এখানে যে আরেকজন আছে সে কথা, বলে যে না এখানে কেউ থাকে না, এই রুমটা তোমাকে একাই দেওয়া হয়েছে। তো প্রথমে খুব পছন্দ করে যে একা একটা রুম পাইছে, এবং এটাতে তার থাকার জন্য ইট উড বি ভেরি ইউনো লাইক কমফোর্টেবল ফর হার ফর স্টাডি অ্যান্ড এভরিথিং। তো ওখানে থাকার জন্য সে প্রথম ই করে থেকে যায় এবং সব কিছু গুছিয়ে ফেলে। সন্ধ্যার পরে দেখে যে খুব সুন্দর পরিবেশ, বাতাস টাতাস আছে, তো সে খুব লাইক করে রুমটা। যেটা হয় রাতে যখন ও ঘুমাতে যায়, গভীর রাতে শুনে জোর যে জানালার থাকে মাথার কাছে, ওখানে একটু টক টক করে টোকা দিচ্ছে আর কি। ও তন্দ্রা মতো ছিল, তো ওঠে, উঠে যেয়ে দেখে পর্দা সরায়, দেখে কেউ নাই, যেন বাইরে কিছুই নাই, বাট মনে হয়েছিল কি যেন টোকা দিচ্ছে ওখানে জানলার ভিতরে। এনিওয়ে ও মনে করে মনের ভুল হতে পারে, বাতাস আসতে পারে, আবার শুয়ে পড়ে। শোয়ার কিছুক্ষণ পরে ও আবার টক টক করে নক শোনে ওখানে। তো ওঠে, উঠে যেয়ে দেখে যে কেউ নাই, সেম থিং, ওই আপনার জানালার ওপাশে কেউ নাই, কিন্তু আপনার ও ঠিকই নকটা শুনছে এবার। তো ও মনে করে কে নক করতেছে, এবং জানালা এটা বিল্ডিংটা হচ্ছে দুইতলা, নিচে মানে আপনার ওঠার মতো কিছু নাই, কে নক করলো। তো চিন্তা করে ও শুয়ে পড়ে। যেটা হয় পরবর্তী রাত্রিগুলোতে, এর মধ্যে একদিন রাত্রে ও দেখে যে ওর যে বাসার যে দরজাটা আছে, ওই রুমের যে দরজা, দরজার নিচ দিয়ে ও বুঝে যে কারো মানে কেউ দাঁড়ায় আছে এরকম, পায়ের ছাপগুলো আছে, মনে করে যে মানে পায়ের একটা ছায়া দেখা যায় আর কি। তো ওটা দেখে অনেকক্ষণ সে তাকায় থাকে, চিন্তা করে কে দরজার সামনে দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করে যেখানে কে, কোনো উত্তর আসে না, মানে নো বডি ইজ অ্যানসারিং। তো কয়েকবার ডাকার পরেও একটু ভয় পায়, কারণ জায়গাটা বেশ নিরিবিলি এবং মানে বেশ বড় একটা কম্পাউন্ড, যেখানে মানে আপনার দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এত বড় একটা কম্পাউন্ডে থাকে, মানে যতগুলো থাকার কথা, যেমন আমাদের দেশে যেমন ডেন্সড সেরকম ডেন্স না, বেশ নির্জন। তো বেশ ভয় পায় যে কে দাঁড়ায় আছে গেটের সামনে। কয়েকবার ডাকার পরেও যখন নাকি কোনো শব্দ হয় না, ও চিন্তা করে যে উঠে যে দরজাটা খুলবে, বাট সে সাহস পায় না। তো যেটা করে, ওই দরজার পাশে যে জানলাটা আছে ওটা দিয়ে আসতেই করে সে পর্দা সরায় দেখে, দেখে কেউ নাই, ওই পাশে হালকা অন্ধকার আলো আছে, মানে আর কি আলোতে দেখা যাচ্ছে কেউ নাই, ওখানে জায়গাটা বেশ ফাঁকা আর কি, নো বডি স্ট্যান্ডিং দেয়ার। তো এটাতে সে খুব ফ্রিকড আউট হয়, ভয় পায়। ভয় পাওয়ার পরে সে চুপচাপ এসে শুয়ে পড়ে এবং ঘুমায় যায় আর কি। তো এরপর আরেকদিন রাতে সে দেখে যে ওর টেবিলে, ও বাইরে থেকে আসে, সে দেখে ওর টেবিলের মধ্যে ওই খাতা কলমের উপরে কি যেন একটা লেখা নোটের মতো, সে নোটটা সে দেখে, দেখে যে আপনার একটু আঁকা বাঁকা অক্ষরে, মানে খুব ক্লিয়ারলি লেখে নাই কেউ, লেখছে লিভ, ইংরেজিতে লেখা লিভ। তো বলে কে রুমে ঢুকলে এখানে লিভ লেখে চলে গেল, মানে খুব মানে ই হয়ে যায় আর কি, বাট আপনার কি বলে খুব মানে চিন্তিত হয়ে যায় ব্যাপারটা নিয়ে, এরকম কথা কে লেখলো। যাক, ওটা দেখার পরও সে ওটাকে ইগনোর করে, সে বসে থাকে, বসে একসময় যে শুয়ে পড়ে। তো যেটা রাত্রেবেলা একসময় ঘুম ভেঙে যায়, মানে ঘরের মধ্যে কেমন মানে আপনার ছটফট একটা শব্দ হচ্ছে। তো তাকায় দেখে যে ওর যে টেবিলটা, ওই পড়ার টেবিলটা, সেখানে কি জানি একটা বসে আছে, কালো মতো, কালো মতো। তো ঠিক মতো বুঝতে পারছিল না। তো এক সময় সে খেয়াল করে যে হঠাৎ করে একটু যখন আলো শুয়ে আসে, জানলা দেখে হালকা আলো আসছিল, তখন দেখে ওখানে একটা কাক বসে আছে ঘরের মধ্যে, টেবিলের মধ্যে কাক বসে আছে। তো প্রচণ্ড রকম ফ্রিকড আউট হয়, কারণ ওখানে মশারিও ছিল না, মানে তার যে একটা মিনিমাম প্রোটেকশন সে চিন্তা করে সেটাও ছিল না, সে ফ্রিজ হয়ে যায়। তো ফ্রিজ হয়ে যায় একসময় থাকে, তারপর দেখে যে ওইটাই আবার আপনার ডানা ঝাপটাচ্ছে ই করছে। তো এক পর্যায়ে ও উঠে বসে, উঠে লাইট জ্বালায়, মানে ভয়টাকে সে ওভারকাম করার চেষ্টা করে। লাইট জ্বালায় যায়, দেখে ওখানে কাক নেই, নাথিং ইজ দেয়ার। সেই পর্যায়ে সে খুবই ভয় পায়, ভয় পেয়ে সে রাতের বেলায় চেষ্টা করে যে দরজা খুলে করিডোর দিয়ে নামে, নিচে নেমে যে ওখানে যে আয়া যে থাকে আয়াকে উঠানোর চেষ্টা করে। দেখে আয়া উঠে না, অনেকক্ষণ নক করে উঠে না। তো ও যখন ফেরত আসে তখনও খুব ভয় পায় সে, যে আমি কি দেখতে পারি। মানে এটা সিচুয়েশনটা আপনি চিন্তা করেন, যদি একজন মানুষ এইভাবে করে দেখে কিছু তো সে খুবই ভয় পাবে। এনিওয়ে সে ব্যাক করে আসে রুমের মধ্যে, রুমের মধ্যে এসে দেখে রুমে যথারীতি কেউ নাই। সে রুমটা লক করে দেয়, লক করে সে আবার শুয়ে পড়ে। তো দেন যেটা হয়, শোয়ার কিছুক্ষণ পরে সে বাথরুমের মধ্যে শব্দ পায়, মানে বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে কেউ পানি ইউজ করতেছে, মানে আপনার পানি ঢালতেছে, এবং মানে একদম মানে বাথরুমে কেউ আছে এরকম একটা ব্যাপার স্যাপার সেখানে হয়। তো যেটা হয়, ওর কাছে খুব ফ্রিকড আউট পর্যায়ের জিনিস মনে হয়, এবং সে আপনার ওই ই বন্ধ করে, আপনার ওই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সে ওই ইকে বলে, আপনার ওই যে আয়া ছিল তাকে বলে যে আমি এই রুমে থাকতে পারছি না, এই রুমে উদ্ভট উদ্ভট কিছু ঘটনা ঘটছে। তো সে আয়া বলে যে দেখো এখন তো এটা মানে তোমাকে কিছু করা সম্ভব না, এই রুমটা স্যাংশন হয়ে গেছে, এটা তোমাকে নিতে হবে, এবং এটার মধ্যে কিছুই না, এগুলো স্বাভাবিক মানে কোনো ব্যাপার না, এইটা হতেই পারে, দিস সর্ট অফ থিংস, এটা তোমার মনের ভুল হতে পারে, তুমি যেহেতু একলা থাকো এই ধরনের ছোটোখাটো জিনিস দেখতে পারো। যেটা হয়, ওগুলো শোনার পরও সে দোয়া দুরুদ পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করে। তো সবচেয়ে ফ্রিকি যে জিনিসটা দেখে সে, এবং যেটাতে সে বেশ এফেক্টেড হয়, সেটা হচ্ছে ও ঘুমায় ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তো মনে হয় যে ঠিক ওর মুখের সামনে, চোখ মেলে দেখে যে ওর মুখের সামনে একটা বুড়ো মহিলার মুখ এভাবে তাকায় আছে, মানে একদম তার চোখের দিকে তাকায় আছে। সে এটা দেখে সে প্রচণ্ড রকম ফ্রিকড আউট হয়, চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পরে সে মানে আপনার মানে ফেইন্টের মতো অবস্থা, এবং সে কিছুই করার ছিল না, মানে ওখানেই সে রাতটা কাটায় কোনো মতে। এবং এরপর থেকে যেটা হয় যে ও বেশ অপ্রকৃতিস্থ হয়ে যায় আর কি, ক্লাস ঠিক মতো করতে পারে না। এবং সে নেক্সটে একদিন দেখে যে ওর যে বিছনা থাকে, ওর বিছনার পাশে যে বিছনাটা খালি ছিল সেখানেও দেখতো যে ওই বুড়িটা বসে আছে রাতে। এক পর্যায়ে সে আপনার এগুলো সহ্য করতে না পেরে সে তার বাবা মাকে চিঠি লেখে, এবং এর মধ্যে আপনার ওই ক্লাসের যারা আপনার ওই ডর্মের যে মেন যে আপনার ম্যানেজমেন্টে ছিল তাদের সাথে কথা বলে তার বাবা মা এসে তাকে নিয়ে আসে। এবং এখনও নাকি সে আপনার অপ্রকৃতস্থ, মানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, এবং মানে ওই ধরনের স্মৃতি সে এরকম দেখে, এবং কিছু কিছু এরকম উদ্ভব জিনিস তার সাথে এখনো হয়। এই ছিল একটা ঘটনা।
ওকে, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে যাব, আমাদের আরও একজন অতিথি আছেন। আমরা শুরুতেই জানতে চাইবো তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু প্লিজ বলবেন, তারপর আমরা চলে যাব সরাসরি আপনার ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলেন।
হ্যালো লিসেনার, আমি আজনাদ মুন, বাটা থেকে এসেছি।
ওকে, আমরা সরাসরি ঘটনায় চলে
যাচ্ছি। ঘটনাটা আমার সাথেই ঘটে, আজ থেকে প্রায় দু বছর আগের ঘটনা। তখন আমি উত্তর এখন আমি উত্তর বাড্ডাতে থাকি, তখন আমি মধ্য বাড্ডাতে ছিলাম। তো ওই সময় আমি লেখালেখি করতাম, এবং এখনও আমি লেখালেখির সাথে জড়িত, রাত জেগে প্রায় আমি লেখালেখি করি। তো আমি লেখালেখির ফাঁকে যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে আমি একটা চিলেখোঁটাতে ছিলাম। তো হাওয়া খাওয়ার জন্য আমি ছাদে যেতাম। তো ছাদে গিয়ে আমি আসলে মূলত ওভাবে প্রথম প্রথম খেয়াল করিনি, কিন্তু একদিন হঠাৎ দেখতে পাই যে আমার ছাদের ঠিক অপোজিটে একটা মেয়ে বেশ রাতে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে পড়তেছে। তো আমার ভেতরে একটা কিউরিয়াসিটি জাগে, সেটা হচ্ছে এই যে রাতের বেলা কারেন্ট থাকতে কেন মোমবাতি দিয়ে সে পড়তেছে। তো এরপর থেকে আমি তাকে প্রায় ফলো করি এবং প্রায় দেখি যে ওখানে সে পড়তেছে। তো একদিন এরকম দেখি, প্রায় দেখি, একদিন আমি কি করি যে দেখতে থাকি যে তার মোমবাতিটা জ্বলতেছে বাট সে নেই। তো মোমবাতিটিকে তাকিয়ে থাকি। আমি আসলে কিউরিয়াস ছিলাম, মানে কিউরিয়াস ছিলাম যে সে আসলে কে, একটু চেনার জন্য আমি ব্যাপারটাকে বেশ এক্সারসাইজ করতে চাচ্ছিলাম যে আসলে সে কে, বা এত রাত ধরে কি কেন পড়ে। যে কারণে আমি ওইদিকে একটু ফলো করতাম। তো ফলো করার পর যখন দেখি যে আমি মোমবাতিটা যে দেখেছিলাম একটু আগে বললাম রাসুল ভাই, তো ওই মোমবাতিটা আস্তে আস্তে উপরের দিকে আপ করতেছিল। কেউ ছিল না, এমনিতে আপদ ছিল। তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, কেউ নেই, এটা কিভাবে আপদছে। তো আপদ হতে এটা দেখা গেলো কি যত উপরে উঠেছে এবং সেটার আলোর যে কুণ্ডলিটা, সেই কুণ্ডলিটা আরো বড় হচ্ছে। তো বড় হচ্ছে, আমি ওদিকে তাকিয়েছিলাম যে কি ব্যাপার, কি ঘটতেছে এখানে, নিশ্চয়ই কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, এমন একটা চিন্তা ভাবনা ছিল। তো এটা আস্তে আস্তে উপরে ওঠে এবং সেটা দেখা যায় কি তার বারান্দা থেকে বের হয়ে যায়, বের হয়ে যে সেটা ন্যাচারাল এখন খোলা আকাশের দিকে উপরে উঠতে থাকে। তো আমি ওটার দিকে তাকিয়ে থাকি, হঠাৎ পেছন থেকে আমি একটা হাতের স্পর্শ অনুভব করি। আমি পেছনে তাকিয়ে দেখি যে কেউ নেই। আমি একটু আমার বুকের ভেতরে একটু ভীতি জাগে, আমি একটু কেঁপে উঠি। তো কেউ নেই দেখে আমি আবার ওই কুণ্ডলির দিকে তাকাই, কিন্তু তখন আর কুণ্ডলিটা দেখতে পাই না। কুণ্ডলিটা দেখতে না পেরে আমি আগে আমি শুনেছি হয়তো বা জিনরা হয়তো এরকম করতে পারে যে তারা কুণ্ডলি আকারে ঘোরে ফেরে, সেভাবে আমি ই করলাম, বাসায় চলে গেলাম, আমি রুমে ঘুমাই গেলাম। পরদিন একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, অনেক গরম লাগতেছিল আমার কাছে। তো আমি আমার গায়ের কাঁথাটা ফেলে দিয়ে খুব ই করছে এবং ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর যেটা ঘটলো যে আমি আবার ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে আমি আমার কিউরিওসিটি থেকে আমি ওই যে ওই ব্যালকনির দিকে তাকালাম যে ওই মেয়েটা আছে কিনা। তো মেয়েটা দেখতে পেলাম না, না দেখতে পেয়ে আমি কিছুক্ষণ পরে আবার ঘরের দিকে ফিরে আসলাম। ঘরের দিকে ফিরে আসার পর আমি যখন দরজাটা খুললাম, খোলার সাথে সাথে আমি একটা মধ্যবয়স্ক মহিলার মতো দেখতে পেলাম এবং ভালো করে তাকিয়ে দেখলাম যে হয়তো অগ্নিদগ্ধা কোনো একটা মহিলা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি চিৎকার দিতে চেয়েছিলাম, চিৎকার দিতে পেরেছিলাম কি না আমি আসলে ঠিক মনে নেই। পরে আমি আমাকে নিজেকে আবিষ্কার করি, আমি ওই দরজার এখানে অজ্ঞান হয়ে পড়ে আছি সকালবেলা, এবং সকালবেলা এটা হয়ে তারপরে আমি ওটাকে লক দরজাটাকে লক করে আমি চলে যাই। আমার ফুফাতো ভাইয়ের কাছে ছিলাম কিছুদিন, থাকার পর তারপরে আমি বাসাটা ছেড়ে দিই, বাসাটা ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু তারপরে ঘটনা শেষ হয়নি, জিনিসটা এখন আমার সাথে ঘটে যে আমি একটা অন্য ধরনের কেমন একটা স্বপ্ন দেখি এখনো, কিন্তু যে স্বপ্নটা কি এটা আমি ঠিক বলতে পারি না, কিন্তু একটা স্বপ্ন আমি দেখি যে কেমন জানি একটা স্বপ্ন। তো এইভাবে এখনো চলতেছে রাসু ভাই, এই ছিল আমার ঘটনা।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে আবারও ফিরে আসবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং কোথাও যাবেন না। আর আপনারা যারা এসএমএস পাঠিয়েছেন তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি জাস্ট একটু পরেই। আমরা চেষ্টা করি আপনাদের পছন্দ হওয়ার মতো করে সাজাতে এবং আমরা সবসময় এক্সপেক্ট করি, এবং আমি মানে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে খুব আশা নিয়ে প্রতি সপ্তাহে অপেক্ষা করি যে আপনাদের কাছ থেকে সেই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো যেগুলো শুনলেই একদম জাস্ট মানে কাশি উঠে ওঠে, সেই ধরনের ঘটনার জন্য প্রতি সপ্তাহেই একদম মানে খুব অধীর আগ্রহে বসে থাকি বলতে পারি। শুভ মতিঝিল থেকে লিখেছেন যে ভাইয়া, আমার কাছে অনেক ডেঞ্জারাস কিছু ঘটনা রয়েছে কিন্তু আমি জানি না কিভাবে আপনার সাথে শেয়ার করব। এটা এতদিন পরে আসে এসে বললে তো খুব মুশকিল। আমার মনে হয় যে অলমোস্ট সবাই জানেন, তারপরেও আমি আর একবার জানিয়ে দিচ্ছি শুভ। সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @ রেডিও ফুর্তি .fm। আপনি যে কোনো একটা ওয়ার্ড ফাইলে বা যে কোনো জায়গায় আপনার ঘটনাটি লিখে সেটা আপনি অ্যাটাচ করে দিতে পারেন, এবং আপনার যদি কোনো মেল আইডি থাকে এবং সেখান থেকে আমাদেরকে সরাসরি সেন্ড করে ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করবেন, উল্লেখ করবেন আপনি আসতে চান কিনা এবং নাকি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপটিও ঠিক একইভাবে ঘটনার মতো করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আশা করছি যে আপনাদের অ্যাড্রেসটা মনে থাকবে। আমি আরও একবার স্পেলিং সহ বলে দিচ্ছি, ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিওফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHWTFM অ্যাট দ্য রেট RADIOFORTI.FM। আমাদেরকে মাসুম বিল্লাহ বরিশাল থেকে এসএমএস করেছেন, আই লাভ ভূত এফ এম। আমাদেরকে এসএমএস করেছেন মাসুদ, এবং আমাদেরকে নাইমা যশোর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে ফ্রান্সিস উত্তরা থেকে এসএমএস করেছেন এবং এসএমএস করে বলেছেন যে অনেক ভয় লাগছে, হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা নাকি তার, এবং তিনি বলছেন যে কেমন জানি কিসের একটা সাউন্ড পাচ্ছেন তিনি রুমে এই মুহূর্তে, এবং সেটা তাকে বেশি ভয় মানে ভয় বেশি ভয় পাইয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, আমার যেটা মনে হয় যদি আপনার লাইট অফ থাকে আপনি লাইট জ্বালিয়ে দিতে পারেন, এবং এবং আপনার ফ্যামিলিতে নিশ্চয়ই আপনি ছাড়াও আশেপাশে অন্য রুমে আপনার ফ্যামিলির অন্য মেম্বাররা রয়েছেন, তাদেরকে আপনি দেখে যদি খুব বেশি ভয় পান তাহলে এই মুহূর্তে আপনার কাছে রাখতে পারেন। হিমেল গাফরুল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। নীরব আমাদের এসএমএস করেছেন ফরিদপুর থেকে, এবং আমাদেরকে আজিজ এসএমএস করেছেন, শিববীর আমাদের এসএমএস করেছেন, রানা তৌহিদ আমাদের এসএমএস করেছেন, মামুন আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন নীরব, মিঠুন, কবির সহ আরও অনেকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভূত এফএমের মান উন্নয়ন করার, এবং আপনারা যখন বলেন যে আগের ঘটনাগুলো আরও বেশি ভালো ছিল, আমি নিজে পার্সোনালি আগের ঘটনাগুলো আবারও শুনেছি, এবং আপনারা যদি আগের ঘটনার সাথে তুলনা করে এখনকার ঘটনাগুলো শোনেন তাহলে আমি বলবো যে না, এখনকার ঘটনাগুলো বেটার। বাট ওই যে পুরনো জিনিসের প্রতি আমাদের সবসময় একটা বেশি রকমের আগ্রহ থাকে, দিস ইজ ট্রু। আমাদেরকে ফয়সাল এসএমএস করেছেন আমাদেরকে রাজ, এছাড়াও মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং লিখেছেন বাবু ভাই অসম। আমাদেরকে রেগুলারই মাসুদ পারভেজ এসএমএস করেন রেগুলার, এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন কাউসার, আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি রাজীব হাওলাদার যাত্রাবাড়ি ঢাকা থেকে, শাহিন আমাদের এসএমএস করেছেন, ইস্পা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হিমেল সহ আরও অনেকে। আমি চলে যাব আমাদের আরও একজন নতুন অতিথির কাছে। আমি প্রথমেই জানতে চাইবো আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন, আপনি এবং আপনি কোথা থেকে এসেছেন।
স্যার ভাই আপনাকে ধন্যবাদ, আমি মাসুম লস্কর মিরপুর থেকে এসেছি। আমি যে ঘটনাটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ঘটেছিল, আমার বয়স তখন ছয় সাত বছর, আমার আম্মু আমাকে কোলে করে নিয়ে দেখতে গিয়েছিল, সেই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আচ্ছা, এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে গোপালগঞ্জের মুর্শিদপুর থানার ঘটনা।
ওকে, শুনি আমরা ঘটনাটা। তো আমাদের, মানে আপনাদের ওই এলাকাবাসী তো ঘটনাটা নিশ্চয়ই জানেন।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানেন।
ঠিক আছে।
তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীটা ওখানে একটা পাক খেয়েছে, একটা মোড়ের মতো একটা জায়গা, ওই জায়গাটা পানি খুব বেশি। তো পানি ওখানে অনেক হরর ঘটনা ঘটে, আমি ডিটেলস ওদিকে যাব না। ওখানে আমাদের বাড়ির নদীর ওপারে একটা মেয়ে গোসল করতে যখন গেছে, তার নাম হেলেনা, তো সে যখন পানিতে নামে দেখতে সে সবাই গোসল করছে কিন্তু সে ডুব দেয় আর উঠছে না, সে ভ্যানিশ। তো তখন তাকে তল্লাশি করা হয়, আশপাশের মানুষজন খোঁজাখুঁজি করে, এরপরে জেলে আনে। তো জেলেরা ওখানে জাল ফেলতে চায় না, ওখানে সাধারণত পানি একটু বেশি গভীর, তো দেখা গেছে জাল হয়তো ছিঁড়ে যায় অথবা টেনে নিয়ে যায়, এমন কিছু ঘটনা ওখানে ঘটে। তো তারপরেও যখন দুই দিন চলে গেল, আত্মীয় স্বজন আর চুপ থাকতে পারলো না, তখন ফরিদপুর থেকে তিনজনের একটা ডুবুরি টিম নেওয়া হয়। তো তিনজনই খোঁজাখুঁজি করে হঠাৎ একজনে একটা খবর পায় যে এই জায়গায় একটা লাশ, মানে মানুষের মতো শুয়ে আছে এবং সে জীবিত আছে। তো সে যখন উঠে এসে ওই ঘটনাটা বর্ণনা করছিল তখন তার গায়ে অনেকগুলো কাটা দাগ ছিল, সেখান দিয়ে রক্ত বেরোচ্ছিল, এবং সে যেটা বলল যে আমি দেখলাম মানুষটি জীবিত এবং সে কাকুতি মিনতি করছে যে আমাকে এখান থেকে নিয়ে যাও। তো সে যখন আনতে গেল তখন তাকে কেউ যেন বাধা দিল, এবং সেই বাধাগুলো তার গায়ে যে আঘাতগুলো ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু তার ঘটনা কেউ বিশ্বাস করলো না, সবাই ফেলে দিল। বাকি যে দুইজন ডোবরি ছিল তার লোকেশন অনুযায়ী সেখানে খুঁজতে গেল, এবং খুঁজতে গিয়ে তারাও কিছু দেখলো যে তাদের কোনো কোথাও আঘাত লাগতেছে, খোঁচা লাগছে। তো তারা কি করলো, কোমরের রশি বেঁধে উপরে চলে আসলো। উপরে এসে সকলে মিলে মনে হয় 15-20 জনের বেশি মানুষ একসঙ্গে রশি ধরে টান দেওয়ার পর লাশটা উঠে আসে। তো উঠে আসার পর যেটা দেখলো রাসেল ভাই সেটা একেবারে অবিশ্বাস্য, যে দুই দিন আগে যে মানুষটা পানির নিচে পড়েছে সে তো দুই দিন আগেই মরে গেছে, কিন্তু মনে হচ্ছে সে এই মাত্র মারা গেছে, তার নাক মুখ দিয়ে তাজা সেই রক্ত এই মাত্র বের হচ্ছে এবং রক্তটা তাজা গরম। তো এই দৃশ্য দেখার জন্য আমাদের এলাকার অনেক মানুষ গেছে, অসংখ্য মানুষ আসছে এবং আমার আম্মাও দেখতে গিয়েছিল আমাকে কোলে করে নিয়ে। এটা ছিল আসলে আমার ঘটনা, আমি সংক্ষেপে বললাম।
ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যখন মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল তখন আপনি বলছেন যে মানে মনে হয়েছিল যে কিছুক্ষণ আগেই,
কিছুক্ষণ আগেই লাশটা উঠানো হয়েছে,
মারা গেছে,
মারা গিয়েছে এবং তার নাক মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে।
ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আবারও বাবু ভাই আসছেন আমাদের মাঝে এবং তার আমরা পরবর্তী ঘটনায় যাব। আর যারা এর মাঝখানে এস এম এস পাঠাতে চান তারা তো নিয়মটি জানেন, তারপর একবার বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান ফেসবুকের মাধ্যমে তারা চলে যান www.facebook.com/radiofurti এবং সেখানে গিয়ে জানিয়ে দিন আজকের এখন পর্যন্ত যে সমস্ত ঘটনা আপনি শুনলেন সেই ঘটনার মধ্যে কোন ঘটনাটা সবচাইতে বেশি আপনাকে ভালো, আপনার ভালো লেগেছে এবং কোন ধরনের ঘটনা আপনি শুনতে চান সে বিষয়ে আপনি লিখতে পারেন সেখানে, সেই সাথে SMS-এও তো লিখতে পারেন এই সমস্ত কথা। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে এবং অনেকেই দেশের বাইরের ঘটনা শুনতে যাচ্ছেন, সেটা যদি হয় সেটা আমরা পরবর্তীতে শুনতে পারি।
আজকে অবশ্য দেশের বাইরের ঘটনা নিয়ে যাচ্ছিলাম।
আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা দেশের ঘটনাই শুনি।
আচ্ছা
ওকে,
এই ঘটনাটা আমাকে লিখেছিল সরোয়ার। হ্যাঁ, তো ও যেটা বলেছে ঘটনাটা হচ্ছে এরকম, তখন আপনার এই ইসের সময় আর কি, মানে আপনার যখন ম্যাট্রিক পরীক্ষা শেষ হয় যে ফাঁকা টাইমটা থাকে এরকম একটা সময়, তো ওরা বন্ধুরা খুব ঘোরাঘুরি করতো ওই বয়সে। তো একদিন যেটা হয়, ওর এক ফ্রেন্ডের বাসার সামনে ও যায় রাতে, তো বন্ধুর বাবা খুব রাগী, হ্যাঁ, ওকে বাসায় ঢোকাতে পারে না, তো বাইরে ওয়েট করতে হয় ওকে। তো বাইরে ওয়েট করতে করতে ও দেখে যে পাশের, ওদের ওই পাশের বাড়িতে একটা বাসার মতো ছিল আর কি, সিঁড়িতে উপরে ওঠা যেত, ছাদ ছিল এবং ওই ছাদে বসা যায় আর কি। তো দিনের বেলা কয়েকদিন গেছে এবং ওই সিঁড়িতে বসছে আর কি। তো যেটা করে ও রাত্রেবেলা, তখন রাত হয়ে গেছে 9:30-10, ওদের দুইজন বন্ধুর প্ল্যান ছিল যে সিনেমা দেখবে, তখন VHS এর যুগ আর কি, VHS টাইপে। তো ও যেটা করে, ওই বন্ধু যখন চলে যায় অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করে সিগারেট খায়, খাওয়ার পর সে হেঁটে হেঁটে ওই সিঁড়িতে ওঠে, ওঠে সিঁড়িতে কিছুক্ষণ বসে, তো কি মনে করে সে উপরে ওঠে সিঁড়িতে, উঠতে উঠতে তিনতলার উঠার পরে একটা ওই যে টিনের ছাদালা ছাদ সিঁড়ি ঘর থাকে আর কি, তো সেখান থেকে উঠে যায়, উঠে যায় সে ভেতরে উঠে, উঠে থাকে ছাদের কোনায়, মনে হচ্ছে যে মানে অন্ধ আধোয়ালায় দেখা যাচ্ছে যে একটা মানুষ আর কি, মনে হচ্ছে যে সে কিছু একটা রেখে, মানে কিছু একটা আছে সেখানে, সে কিছু একটা মানে সেলাই করছে এরকম, মানে হাত উঠানো আমার লেপ সেলাই যেরকম করে সেরকম, অন্ধকারে দূর থেকে বুঝতে পারেনি এটা কে। তো কোনো মানুষ মনে করে ও জাস্ট বসছে, কিছু বলে নেই, এক কোনায় বসছে, বসে ওর পিছনে গাছ ছিল কয়েকটা নারকেল গাছ, তো নারকেল গাছের নিচে বসে ও বসে বসে চিন্তা করতেছে যে একটা আরেকটা সিগারেট থাকলে ভালো হতো। তো এই চিন্তা করতেছে এবং দূরে দেখতেছে লোকটা, মনে করতেছে এই বিল্ডিং এর কোনো লোক বা আশেপাশে থাকে, তো মানে ঢাকার বাইরে যে আপনার মফস্বল শহর অনেক সময় মানুষ এরকম বসে থাকে। তো এক সময় সে খেয়াল করলো যে লোকটা যে সেলাই করতেছে সেটা মানে বেশ অড শেপ, হঠাৎ করে একটু অন্ধকার ছয়ে আসার পরে সে খেয়াল করলো লোকটা একটা মানুষকে সেলাই করতেছে, ইটস লাইক মানে মানুষের বডি শেপ। এবং তারপর সে খেয়াল করলো পাশের কাছে যে নারকেল গাছ ছিল সেখান থেকে ছোট ছোট কিছু মানুষের মতো নেমে আসলো, যেগুলো হাইট হবে 1.5-2 feet এরকম আর কি, নেমে আসলো বাচ্চার মতো বাট মানুষ বোঝা যাচ্ছে, এবং তারা হেলে দুলে দুলে দিল ওই লোকটার কাছে গেল, এবং লোকটা তাকে কি করলো ওখান থেকে কিছু জিনিসপত্র কেটে কেটে দিচ্ছে, ওরা বসে ওখানে খাচ্ছে। এইটা দেখে ও মনে করেন যে বিশাল স্পুকড হয়ে গেল, মানে একদম সাথে সাথে গায়ের লোমটোম সব দাঁড়ায় গেছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এর মধ্যে আরো বেশি ভয় পেলো যখন দেখলো ওখান থেকে ওই একটা আপনার ওই বাচ্চার মতো হেঁটে হেঁটে ওর দিকে আসলো, বেশ কাছাকাছি এসে ওকে বলছে পানি দে পানি দে। এটা দেখে সে মনে করেন যে প্রায় মানে দিক বিদিক শূন্য হয়, সে দৌড় দিয়ে ওখান থেকে যেভাবে পারছে কোনো মানে জ্ঞান শূন্য ভাবে নেমে গেছে দৌড় দিয়ে। তো নেমে এসে সে বন্ধুর বাসার সামনে দাঁড়া হাঁপাচ্ছে, মধ্যে বন্ধু নামছে কি হয়েছে কি হয়েছে, তো সে গলা টলস হয়ে গেছে বলছে আমি তো এরকম এরকম দেখছি পাশের বাসায় যে। তো ওর বন্ধু তাকে বললো যে তুই যেখানে গেছিলি ওইটা তো আসলে এই জায়গা, ওটা লাশ কাটা ঘর ছিল, এক সময় হাসপাতাল ছিল পাশে লাশ কাটা ঘর, তুই ছাদে কেন উঠছিস। তারপর ওকে ওখান থেকে নিয়ে যায়, নিয়ে যায় বাসায় যে গোসল টোসল করে আর কি, দোয়া টোয়া পড়ে শোয় আর কি। এটা একটা ঘটনা আছে।
ওকে, আমরা কি আরেকটা ঘটনা শুনবো নাকি বিরতিতে যাব? আমরা আরেকটা ঘটনা শুনে ফেলি, ছোট্ট একটা ঘটনা।
এটা হচ্ছে ইরবান জীবনের বলা ঘটনা। হি ইজ ফ্রম চিটাগং। ওদের যে বাসাটা, বাসাটা বেশ পুরনো, এবং বাসাটা আপনার ওরা ওর মা বাবা ও থাকে আর কি, বেশি মানুষ থাকে না, অল্প মানুষ থাকে। তো যেটা বলছে, তখন শীতকাল ছিল, স্কুল এক্সামের সময়, ক্লাস নাইনে পড়ে মনে হয় তখন। তো যেটা হয়, বাসা খুব নির্জন এবং বাসাটা বেশ বড়। বাসার বাথরুমটা হচ্ছে একদম পেছন দিকে ওদের বাসার। তো এবং বাসার বাথরুমে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা বাসার ভেতর দিয়ে, একটা বাসার পাশ দিয়ে বাইরে। এবং ওইটা অনেকটা ওয়াই শেপের রাস্তা, দুই পাশ থেকে যাওয়া যায়। এবং ওই যেখানে ওয়াই শেপটা মিলছে আর কি বাথরুমের কাছে, সেখানে ওদের কিচেন। তো তখন সন্ধ্যার সময় ও বাথরুমের দিকে যাচ্ছে ভেতরের রাস্তা দিয়ে। কিচেনের কাছে যখন আসছে, তখন ওর কাছে মনে হলো যে ওই পাশে রাস্তা দিয়ে কেউ একজন আসতেছে, বাট মানে একটা ছায়ার মতো কিছু একটা আসছে, মানুষের মতো। সে তো দেখে ও কিছুক্ষণ দাঁড়াইছে যে কে আসলো এখানে, তারপর দেখে যে কেউ নাই। তো যেটা করে, ওই রাস্তা উঠে যায়, এর মধ্যে কিন্তু সন্ধ্যা হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটে, হেঁটে দেখে কেউ নাই, কারো পায়ের শব্দও নাই, মানে কেউ যে আসছে এরকম কেউ নেই, এবং বাসায় বাইরের কোনো মানুষ নেই ওদের বাসায়। তো কিছুটা ভয় পায়, স্পুকড হয়। ভয় পাওয়ার পরে সে তারপরও আপনার মধ্যে সে বাথরুমে যায় এবং সে পরিচ্ছন্ন হয়ে বাসায় চলে আসে, রুমে চলে আসে। রুমে এসে সে আপনার দরজা জানলা বন্ধ, মানে বাতি জ্বালায় সে পড়তে থাকে। তখন মনে হয় ওদের যেটা বলছে যে আপনার ওই যে মানে ই বাতি না, ইলেকট্রিকের বাতিটা সম্ভবত, সামথিং এলস জ্বালায় সে পড়তেছিল। তো এরকম সময় ও হঠাৎ করে দেখে ওর মা আসে চেক করতে, যেহেতু পড়াশোনা করে যে বাবা মা চেক করে ঠিক মতো। তো মা এসে নাকি ওকে দেখে বলে, পড়াশোনা করতেছে, হঠাৎ তাকায় দেখে বলে, তোমার এখানে কি, তোমার ইসের নিচে, চেয়ারের নিচে কি? তো চেয়ার নিচে দেখে একটা কালো বিড়াল বসে আছে। এবং ও বলতেছিল যে আমি যে পা দিছি আমি বুঝতে পারি নাই, যে নিচে যে বিড়ালটা আছে এটা আমি বুঝতে পারিনি। তো ওর মা তাড়াতাড়ি বিড়ালটাকে বের করে দেয় রুমের থেকে, ও বের করে দেয়। বের করে দিয়ে সে ওই রুমের দরজা লাগায়, ওর মা বলে দরজা লাগায় পড়াশোনা করো। এই তো আবার অঙ্ক করতে থাকে। এরকম সময় অনেকক্ষণ পর তার মা আবার আসে, এসে গেট খোলে, গেট খুলে ওর সাথে কথা বলতে বলতে আবার দেখে ঠিক ওই চেয়ারের নিচে সেই কালো বিড়ালটা আবার বসা। তখন একটু ভয় পায়, যার কারণ বলছে যে ওখানে দরজা জানলা সব বন্ধ, এখানে বিড়াল ঢোকার কোনো মানে স্কোপ নাই, এবং বিড়ালটা চুপচাপ বসে আছে, এবং কালো রঙের, কালো কুচকুচু রঙের একটা বিড়াল। এবং ওরা ওটাকে মানে বের করার চেষ্টা করে, সহজ এটা বেরোতে থাকে না, মানে একটু গড় গড় করে, পরে এটাকে বের করে দেয় ওরা রুম থেকে দ্বিতীয়বার। তো যেটা হয়, ওই দিন রাত্রেবেলা ও যখন ঘুমাতে যায় হঠাৎকে, তো ঘুমাতে যাওয়ার পরে ঘুমের মধ্যে ও হঠাৎ শুনতে থাকে ওর কানের কাছে কে হাসতেছে, এবং হাসিটা বেশ অস্বাভাবিক, মানে খুব আপনার নর্মাল যে হাসিটা আমরা মানুষ হাসি সেরকম না, মানে ও যেটাকে ও তুলনা দিচ্ছে, যেটা বলছে যে আপনারা অনেক সময় কোনো কার্টুনে হরিফিক হাসি যেরকম দেখেন কার্টুন ফিল্মে, সেরকম এরকম কোনো হাসি সে কানের কাছে শুনতেছে। তো শোনার পরও জেগে উঠে, উঠে দেখে কেউ নাই, এবং সে তারপরে কোনো মতে ঘুমায় যায়। তারপর ওর মাকে বলে যে এরকম এরকম, তো ওর মা বলে যে হতে পারে খারাপ কিছু, তুমি এরপর থেকে কখনো দরজা এরকম, ও দরজা যদি কেউ নক করে খুলবা না, বা এরকম কিছু বাথরুমে যাওয়ার সময় এভাবে যাবা, এই আর কি ইনস্ট্রাকশন।
ওকে, অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি সবাই ফেসবুকে কমেন্ট করছেন, এবং আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুনতাকিম বিনয় লিখেছেন যে ফেসবুকের কমেন্টগুলো পড়েন না কেন, এটা খুব বিরক্তিকর। তো আমি কিছু কমেন্ট পড়ছি। অনেকেই লিখছেন যে আসলে কেউ বলেছেন যে প্রথম স্টোরিটা, যেমন ফারা মরিয়ম, তিনি লিখেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আবার একইভাবে অনেকে লিখেছেন যে, যেমন ইমরান হোসেন ইমু, তিনি লিখেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। অনেকে বলেছেন যে, যেমন হচ্ছে শাহি রহমান, তিনি লিখেছেন যে মেডিকেল গ্রেভিয়ার্ড, তারপরে জাঙ্গল, এই ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং আমাদের কাছে আবার অনেকেই লিখেছেন যে তার কাছে, মানে এটা যদিও অনেকে মানে আগে যে অনেকে লিখেছেন যে ফার্স্ট কাহিনীটা ভালো ছিল, অনেকেই এখনো পর্যন্ত সেটা বলছেন। আবার সেটা হচ্ছে, যেমন একটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আফ্রিদি, তিনি লিখেছেন এটা, অচেনা জয়ন্ত আমাদের SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলেছেন আজকের ফার্স্ট স্টোরিটা অসম। এছাড়াও আমাদেরকে দেখি জয়ন্ত এটাও রিকোয়েস্ট করেছেন যে কমেন্টগুলো পড়েন। তো যারা আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান, তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন চাইলেই। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, একটা একটা পেজ পেজের অ্যাড্রেস দিচ্ছি, www.facebook.com/radiofoodtree, এখানে চলে যান এবং এখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন যে কোন ধরনের ঘটনা আপনার পছন্দ, এগুলোও লিখতে পারেন কোন কার ঘটনা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আপনি আমাদের জানাতে পারেন। আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো, সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময়ের ভিডিও ফুর্তি করিতে সময় রাত একটা বেজেছে চল্লিশ মিনিট। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে এই মুহূর্তে আমরা আর একটা ঘটনায় যাবো এবং এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি স্টুডিওতে নেই, একটা ফাইল এবং একটা রেকর্ডেড ফাইল, সেই ফাইলটা আমরা আপনাদের জন্য প্লে করছি। ফাইলটি পাঠিয়েছেন যিনি, তিনি মাগুরা থেকে পাঠিয়েছেন। চলুন শুনে আসি তার ঘটনাটি।
আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদহ গ্রাম থেকে আমি বলছি। আমার নাম শক্তি, আমার শৈশব ও কৈশোর ভারতবর্ষে কেটেছে। সেখান থেকেই একটা ঘটনা আমি বহুবার আমার বাবার মুখে শুনেছি। বাংলাদেশে আমাদের গ্রামে আসার পরও আমি এক দাদুর কাছে এবং অনেক প্রবীণ ব্যক্তিদের কাছে ঘটনাটা শুনেছি আরো অনেকবার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মাগুরার ওয়াবদা নামক স্থানে ঘটেছিল। সময় ছিল আশির দশকের কোনো একটা নিস্তব্ধ শীতের রাত্রি। দুজন ব্যক্তি ওয়াবদা স্ট্যান্ডে বাসে করে নামলো। গন্তব্যে যাওয়ার জন্য দুজনেই কোনো একটা বিকল্প খুঁজছিলেন। শীতের রাত এবং ঘড়িতে সময় প্রায় 12টার আশেপাশে থাকার জন্য স্ট্যান্ড ছিল পুরোটা ফাঁকা। হঠাৎ তারা স্ট্যান্ডের এক পাশে একটা রিক্সা দেখতে পায়। লোক দুটি তার কাছে গেল এবং দেখলো রিক্সাওয়ালা চাদর মুড়ি দিয়ে রিক্সায় ঝিমুচ্ছে। লোক দুটি রিক্সাওয়ালাকে বললো যে সে কি তাদের নাকল স্ট্যান্ডে নিয়ে যেতে পারে। রিক্সাওয়ালা সে যাবে বললো। লোক দুটির একজন ছিল আর্মিতে কর্মরত এবং অন্যজন ছিল একজন কমন ম্যান। কিছু দূর রিক্সা এগোনোর পর যে কমন ম্যানটা ছিল উনি রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললো, কারণ তার বাথরুম পেয়েছিল। লোকটি বাথরুম শেষে উঠে ফিরে তাকিয়ে দেখলো রিক্সা তাকে ফেলেই নাকলের দিকে চলে যাচ্ছে এবং তিনি দেখতে পেলেন রিক্সাটা মস্ত একটা আগুনের গোলায় পরিণত হয়েছে। তখন রিক্সা রিক্সা নাই এবং ওই আর্মি লোকটি ওই আগুনের গোল্লাটার উপর চেপে বসে আছে এবং আগুনের গোল্লাটি রাস্তার উপর দিয়ে বাতাসে ভেসে নাকলের দিকে উড়ে যাচ্ছে। ওই রাত্রে ওই দৃশ্য দেখার পরে লোকটি উল্টো দিকে দৌড় দেয় এবং কিছু দূর গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখানে পাশেই একটা ওয়াবদা অফিসে কিছু লোক তাস খেলছিল, তারা চিৎকার শুনে দৌড়ে আসে এবং লোকটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং জল ঢেলে সেবা শুশ্রূষা করে। লোকটি জ্ঞান ফেরার পরে তার সাথে যা যা ঘটেছে সে সব বলল এবং লোকটি যে লোকটি রিক্সায় বসেছিল তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না যে তিনি আগুনের গোলার উপর বসে আছেন। তিনি সাধারণ রিক্সার উপর বসে থাকার মতো বসে থাকেন, মহাবিষ্ট হয়ে বসে থাকার মতো। শুধু বোঝেন যে রিক্সার গতি বেড়ে গেছে। হঠাৎ লক্ষ্য করেন রিক্সার হুডের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে দুইটা কালো হাত, কালো লোমশ হাত লোকটার গলা টিপে ধরতে আসছে। লোকটি প্রাণপণে হাত দুটো থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিলেন। লোকটি হাত দুটির সাথে পেরে উঠছিলেন না। ধস্তাধস্তি করার এক পর্যায়ে লোকটির শরীরের অনেকটা জায়গা ছড়ে যায় এবং রক্তাক্ত হয়ে যায়। হাত দুটির যে বড় বড় নখ ছিল সেই নখের আঘাতে। হঠাৎ নাকল বাজারের কাছে রিক্সাটি থেমে যায় এবং রিক্সাওয়ালা চাদরের নিচ থেকে তার একটা মস্ত কালো লোমশ হাত বের করে লোকটির সামনে মিলে ধরে ভাড়া চাওয়ার মতো করে বলে, ভাড়াটা দি। লোকটি এই প্রথমবার রিক্সাওয়ালার মুখটা দেখলো, একটা কালো কালো লোমশ মুখ, বড় বড় সাদা দাঁত, বড় কান এবং ভয়ঙ্কর দুটি চোখ, বড় একটি নাক। লোকটি শিউরে উঠল এবং প্রাণ বাঁচাতে নাকল স্ট্যান্ডের দিকে দৌড়ছিল। ওখানে কিছু ছাউনিওয়ালা দোকান ছিল যেগুলো রাতে গুটিয়ে দোকানদাররা বাড়ি চলে যেত। ছাউনির নিচে নাইট গার্ড বা দোকানদাররা রাত্রে যারা ডিউটির লোক থাকতো তারা কেউ কেউ ঘুমিয়ে থাকতো। ওখানে দু তিনজন লোককে তিনি দেখতে পেলেন যারা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। তিনি তাদের অনেক ডাকলেন, তারা উত্তর নিল না। তখন লোকটি বাধ্য হয়ে এগিয়ে গিয়ে তাদের কম্বল সরিয়ে দেখতে লাগলো। কম্বল সরিয়ে দেখলো যে তাদের পা দেখা যাচ্ছে। লোকটি কম্বলের আরেকটি দিক সরালো যে তাদের মাথাটা দেখা গেলে তাদের ডাকবেন, কিন্তু ওখানেও পা, অর্থাৎ কম্বলের দুই পাশেই পা। হঠাৎ কম্বলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে লোকটার হাত চেপে ধরলো। লোকটা হাত ছাড়িয়ে নিতে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরে তার চিৎকার শুনে পাশের কোন একজন শুনে কিছু লোক নিয়ে এসে তাকে উদ্ধার করে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যা দাড়িয়াপুর হাসপাতাল নামে পরিচিত। লোকটি প্রচন্ড জ্বর এবং পেট ব্যথা হয়। লোকটি তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন, তিন দিন পরে তিনি মারা যান। মারা যাওয়ার আগে ঘটনাটি তিনি অন্তপ্রান্ত কি কি ঘটেছিল তার সাথে পুরোটাই বলে যান। এটা ছিল আমার শোনা আমার জীবনের একটা ভীতিকর একটা গল্প, বাস্তব ঘটনা। আরো অনেক ছোট ঘটনা আছে আমার জীবনে যা ঘটেছে পার বাংলা এবং অপার বাংলায়, পরে বলবো একদিন আসলে।
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:51। এতক্ষণ আমরা একটা অডিও ক্লিপ শুনলাম, আশা করছি যে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে এবং আপনারা কতটা ভয় রেখেছে জানি না। আমি এই ঘটনা শুনে আমার খুবই অদ্ভুত লেগেছিল। যাই হোক, আজকে হাতে আর সময় নেই, একেবারেই সময় নেই, কিছু SMS পড়ে ফেলতেই হয়। অলরেডি আমি দেখছি যে এখনও ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, বাবু ভাই এই সমস্ত কমেন্ট প্রচুর আসছে এবং এইগুলোই সবচাইতে বেশি ফেসবুকে যারা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি হাসান এবং সাইমা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফারাহ, তারা সবাই মিলে তারা বলছেন যে আরিফিন ভাইয়ের কাহিনী শুনতে চাই। ওকে, আপনাদের পছন্দের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যাদের কাহিনী আপনারা শুনতে চান, তাদেরকে তাদের নাম যেরকম SMS করে পাঠাচ্ছেন, তেমনি ফেসবুকেও www.facebook.com/radiofurti সেখানে গিয়েও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন এবং জানাতে পারেন যে কাদের ঘটনা আপনারা সবচাইতে বেশি শুনতে চান এবং পছন্দ করতে করেন, যাদেরকে বারবার নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে, সেই সমস্ত মানুষদের নাম কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন। শীলা আমাকে ঢাকা থেকে লিখেছেন, তিনি এবং তার হাজব্যান্ড শাওন তারা শুনছেন একসাথে। সাগর আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকেও SMS পড়লেন না ভাই, রাত এখনও বাকি। আমরা ছোট্ট একটা ঘটনায় যাবো, বাবু ভাইয়ের কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে এবং তারপরে আমাদের হাতে সময় খুব কম। বাবু ভাই, আমরা ছোট্ট
ঘটনা এবং যে ঘটনাটা বলছে সে বলছে যে এই ঘটনার পরে আরও কিছু ঘটনা সে জানাবে তার বাসার। এটা সাজ্জাদ বলেছে, ও ভূতের গুলিতে থাকে, তো ওরা যে বাসাটায় ওখানে ওঠে, এখন ওরা ভূতের গুলিতে থাকে, ওই বাসায় থাকে। তো ওই বাসাটায় যেদিন ওঠে, অ্যাট দ্য ভেরি ফার্স্ট নাইট, যেটা হয় রাত্রেবেলা, তখন 9 বাজে, এই সময় একটা বাসায় মানে নক করে কেউ দরজায়। তো দরজা খোলার পর দেখে একটা বৃদ্ধ লোক, হ্যাঁ, সে বলে যে আমি উপরতলায় থাকি, চিনি আছে বাসায়, আপনার বাসায় চিনি আছে? তো সাজ্জাদের বোন দরজা খুলেছিল, তো সে বলে যে আচ্ছা আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি। তো সে যায় ভেতরে, যায় যে চিনি নিয়ে আসে কিছু, এসে দরজা খুলে দেখে লোকটা দাঁড়ায় নেই, লোকটা চলে যাচ্ছে। এবং তখন সে খেয়াল করে যখন সিঁড়িতে উঠতেছে ঘুরে, মানে পড়েতে, দেখে লোকটার পা দুটো উল্টো দুটো পা মানে রিভার্স সাইড। প্রচণ্ড ভয় পায় দেখে, কিন্তু লোকটা কিন্তু উপরে উঠে গেছে আর সে দেখতে পারে না কিছু। দেন তখন তার মাথায় ক্লিক করে যে ওরা তিনতলায় থাকে, তার উপরে কোনো তালা নেই, এর পরেরটা হচ্ছে ছাদ। এবং প্রচণ্ড ভয় পায় এবং পরের দিন দারোয়ানের সাথে আলাপ করে বলে যে এখানে কিছু ব্যাপার আছে, মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস ঘটে। আরও অনেক ঘটনা আছে যেটা সাজ্জাদ বলছে, আমি আপনাকে পরে লিখে জানাবো।
ওকে, অনেক ধন্যবাদ। আমরা একদম মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরও একবার বলি যে আপনারা, যদিও এই রমজান মাস শুরু হয়ে গেছে, আপনারা সবাই ইফতার করে তারপরে বেশ মানে ক্লান্ত হয়ে যায়, আমরা তারাবির নামাজ পড়ি, তারপরে দেখা যায় যে আবার ডিনার করে আমরা তারপরে আবার ভূতাফেম শুনতে হয়, ভূতাফেমকে সময় দিতে হয়। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং শুরুতে জানিয়ে দিচ্ছি যে মানে আরও একবার জানিয়ে দিচ্ছি যে আমরা প্রতি সপ্তাহে কিন্তু আপনারা যেরকম একটা ভালো এপিসোডের জন্য অপেক্ষা করেন, আমরা প্রতি সপ্তাহে আপনারা 7 অপেক্ষা করেন একটা ভালো এপিসোডের জন্য। আমি 7 প্রতিটা মুহূর্তে অপেক্ষা করি আপনাদের কাছ থেকে ভালো ঘটনা পাওয়ার জন্য। সো আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofurti.fm, হুইচ ইজ bhutafm@radiofurti.fm। আর কোনো মানে সমস্ত কন্টেন্ট আসে আপনাদের কাছ থেকে, তো আমি জানি না যে এরকম কতগুলো শো আছে পৃথিবীতে যে সমস্ত মানে কন্টেন্ট পুরোপুরি আসে লিসনারদের কাছ থেকে এবং পুরোপুরি নির্ভরশীল হতে হয় আপনাদের ওপরে। সুতরাং আপনারাই ভূত এফএমের প্রাণ, আপনারা অবশ্যই সবসময় আমাদের সঙ্গে ছিলেন এবং আগামীতেও থাকবেন সেটাই আশা করব। আপনাদের এই রমজানের যে সামনে 7 রয়েছে সেই দিন অনেক 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 ভালো যাক, আপনারা অনেক ভালো কাটান। আমার এবং মাসুমের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক 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 শুভ
শুভ কামনা। আর সেই সাথে আমরা চলে যাচ্ছি কিন্তু রেডিও ফুর্তির প্লেলিস্ট চলে থাকবে দারুণ দারুণ সব গান, সুতরাং আপনারা চাইলে সেই গানের সাথেও আপনারা মানে কিছুটা সময় পার করতে পারেন, আপনারা চাইলে সবসময় ফুর্তির সাথে থাকতে পারেন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে এবং নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন, এই আশাই করব। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।